শুনছেন সবসময় জাগো এফএম 94.4। আমি উদয় আছি আপনার সাথে। এই মুহূর্তে চলতি পথে, গাড়িতে, বাড়িতে, যে যেখান থেকেই শুনছেন, আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে 94.4 ফ্রিকোয়েন্সিতে ভূত স্টুডিও। এক্স্যাক্টলি, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাটা। এবং আজকের এই এপিসোডে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু অদ্ভুত ভূতুড়ে প্যারানর্মাল স্টোরি শোনানোর জন্য। আজ এই মুহূর্তে তুমি কিংবা আপনি যেখান থেকে শুনছেন, প্রত্যেকের কাছে ছোট্ট করে একটা অনুরোধ করব, অনুষ্ঠান চলাকালীন আপনি আপনার মতামতগুলো আমাদেরকে জানাবেন। বিকজ আপনারা যখন আমাদেরকে জানান দেন যে হ্যাঁ আমি আছি আপনাদের সাথে, তখন আমরা অনেক বেশি ইন্সপায়ার হই যে হ্যাঁ আমাদের প্রচুর বন্ধু চারপাশে রয়েছে, তারা শুধু শোনে না, তারা কিন্তু আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেটও করে। আপনার যদি মনে হয় অনুষ্ঠানটা আপনার ভালো লাগে, তাহলে SMS করে জানাতে পারেন JFM স্পেস নাম দিয়ে মনের কথাগুলোর সাথে 26969 নম্বরে। যদি ভালো না লাগে সে মতামতটাও আমাদেরকে জানাবেন, তাতে করে আমরা কিন্তু আপনার মাধ্যমে জানতে পারবো যে কোন অংশটা আমাদের আরো ডেভেলপ করা উচিত, রাইট? এবং একই সঙ্গে আমরা বলতে চাই, এই অনুষ্ঠানটি ফেসবুকে যেহেতু ব্রডকাস্ট হয়, ফেসবুক থেকে যারা লাইভে দেখেন বা ইউটিউব থেকে যারা লাইভটা দেখেন, লাইভটা একটু শেয়ার করবেন। বিকজ আপনি যখন একটা গল্প হোক, একটা প্রোগ্রাম হোক, সেটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন, তখন আপনার থ্রুতে আরো 10 বন্ধু আমরা পাই। তো দিন শেষে আমি বলি, FM রেডিও আসলে বন্ধুত্বের মেলা। বন্ধুত্বের এই আসরে রাত বিরাতে ভূত স্টুডিওতে যারা আসে, তারা এক্সপেকটেশন নিয়ে আসে যে আমার গল্প অনেক মানুষ শুনছে কিংবা দেখছে। সো আপনি একটা শেয়ার করলে সেটা অনেক মানুষের কাছে মুহূর্তে পৌঁছে যায়। সো এইটুকু তো আমি বন্ধু হিসেবে আপনার কাছ থেকে চেয়ে নিতেই পারি। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে যদিও 94.4 ফ্রিকোয়েন্সিতে সরাসরি রেডিওতে আপনারা শুনতে পান, এছাড়াও ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন www.facebook.com/jagofm এর পেজে এবং www.facebook.com/rjudoyer ভেরিফাইড পেজে। যে যেখান থেকে লাইভটা দেখেন না কেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব আমাদের বন্ধুর কাছে। বন্ধু তার পরিচয় দিয়ে ঘটনা বলবে, তার আগে একটা কথা না বললেই নয়, আগামী পর্বে যদি আপনি আসতে চান, রেডিওতে এসে বসতে চান, বলতে চান আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স, তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে চলে যান। তার আগে মনে করে দেখুন আপনার কাছে 3টা বা 4টা ঘটনা অ্যাটলিস্ট আছে কিনা, এবং আপনি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত কিনা রেডিওতে এসে লাইভ স্টোরি বলবার। হতে পারেন আপনি আমার চাইতে বয়সে ছোট, সমবয়সী, কিংবা আমার চাইতে বয়সে অনেক বড়, আপনি একজন পুরুষ কিংবা নারী, যে কোনো পেশার মানুষ এখানে আসতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে ইয়েস আমার একটা এক্সপিরিয়েন্স নেওয়া উচিত যে রেডিওতে কিভাবে লোকে গল্প বলে, আর আপনার কাছে যদি 3 থেকে 4টা বা 5টা ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে যেগুলো আপনার নিজের সাথে ঘটে যাওয়া অথবা আপনি কালেক্ট করেছেন, যেটা আপনার বাবা মা, ভাই বোন, দাদা দাদুর কাছ থেকে আপনি শুনেছেন, এরকম কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, কিছু ভূতুরে ঘটনা, যেটা স্বাভাবিকভাবে আপনি বিলিভ করি না, বাট এই ঘটনাগুলো ঘটছে আমাদের চারপাশে, এমন ঘটনাগুলো যদি আপনার জানা থাকে, তাহলে এখনই আপনার মোবাইল ফোনটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস নিজের নাম লিখুন, স্পেস নিজের লোকেশন টাইপ করুন, আরেকটা স্পেস আপনার প্রফেশন টাইপ করুন, মানে আপনি পেশায় কি করেন, তারপর সেই টেক্সটটা পাঠিয়ে দিন আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। সো আমরা আমাদের প্রথম যে অতিথি তার কাছে এখন চলে যাচ্ছি এবং তার কাছ থেকে আমরা সরাসরি পরিচয়ের পর ঘটনাগুলো শুনি। বলুন বন্ধু।
ধন্যবাদ ভাইয়া, আমি কৃষিবিদ মোহাম্মদ শরীফ, আমি পেশায় একজন ভেটেরিনারিয়ান, বর্তমানে ভেটেরিনারি অফিসার হিসেবে জেলা ভেটেরিনারি হাসপাতাল কিশোরগঞ্জে কর্মরত আছি। আমি প্রথম যে ঘটনাটি বলবো সেটি আমার এক ফ্রেন্ড রুবেল ওর সাথে ঘটেছিল। 1996 সালের দিকে সে একটি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়, আমি সঙ্গত কারণে ভার্সিটির নাম বলছি না। তো ইউনিভার্সিটি তখন নতুন ছিল, ওরা সম্ভবত 4th batch ছিল। তো যেহেতু নতুন ইউনিভার্সিটি, ওদের ওখানে কোনো হলের ফ্যাসিলিটি ছিল না, তো তারা ইউনিভার্সিটির পাশেই বেশ কিছু বাড়ি ছিল যেখানে মেস হিসাবে ভাড়া দিত। তো ওরা যেই মেসটিতে উঠে, ওটা ছিল এটা 3তলা একটা মেস ছিল, প্রতিটা ফ্লোরে 4টা করে রুম ছিল, আর ওরা 3তলাতে একটা রুম পায়, সে এবং তার এক ফ্রেন্ড শুভ, ওরা একটা রুম পায়, সেটাতে ডবল বেড ছিল আর কি, এবং একটা অ্যাটাচ বাথরুম ছিল। তো রুমটা অনেকদিন বন্ধ ছিল, তো বন্ধ থাকার পরে যেহেতু রুমটা বন্ধ ছিল, তারা এটাকে পরিষ্কার টরিষ্কার করে রুমটাতে উঠে। তো ওই বাড়ির যে মালিক, উনি আসলে ওখানে থাকতেন না, ওখানে নিচতলায় একটা কেয়ারটেকার থাকতেন, বয়স্ক লোক, তো উনিও তাদেরকে হেল্প করে ওইটা পরিষ্কার করার ব্যাপারে রুমটা। তো ওরা তখন জিজ্ঞেস করেছিল যে চাচা এখানে তো সবগুলা রুমই ফিল আপ, সবগুলা রুমই তো স্টুডেন্ট থাকে, তো এটা বন্ধ কেন? তো আঙ্কেল বলেছিল যে আসলে এটা যিনি বাড়িওয়ালা উনি নিজে এটা ব্যবহার করেন আর কি, এই জন্য উনি এটা কাউকে ভাড়া দিতেন না। তো যাই হোক, তারা প্রথম ওঠার পরে প্রথম 2-3 দিন কোনো সমস্যা হয় না, সবার সাথে মোটামুটি সে ওখানে ওরা থাকতেছে। তো তিন চার দিন পর থেকে ওরা যেটা ফিল করত যে রুমটার ভিতরে একটা বাজে একটা স্মেল তারা মাঝে মাঝে পেত, কিছু মরে পড়ে আছে বা কিছু পচা গন্ধ পেত, বিশেষ করে যখন বাইরে থেকে যখন তারা রুমে আসতো তখন এই গন্ধটা বেশি পেত। আর আরেকটা প্রবলেম যেটা হতো, ভিতরে যে ওয়াশরুমটা রয়েছে বাথরুমটা, ওটার মধ্যে প্রায় কেউ কল থেকে পানি ছাড়তেছে বা পানি পড়ার শব্দ পেত, কিন্তু তারা যখন ভিতরে ওয়াশরুমে যেতে দেখত যে সবকিছু ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিন, শুকনা, কোনো পানি নাই, কিন্তু তারা প্রায় শব্দটা পেত। আরেকটা যেটা হতো যে ওখানে প্রায় একটা ঘুঙ্গানি শব্দ পেত ওই ওয়াশরুমের ভিতরে, কেউ কাউকে গলা চেপে ধরে আছে বা ঘুঙ্গাচ্ছে এরকম শব্দ পেত। আর ওই ওয়াশরুমের যে কোনো বাল্ব লাগালে এটা বেশি টিকত না, প্রায় দেখত যে বাল্ব লাগাচ্ছে বা এটা কেটে যেত আর কি। তো এরকম তাদের সাথে ঘটছিল, কিন্তু তারা এটাকে এজুজালি নেয় এবং প্রায় যে কেয়ারটেকার আছে ওনাকে জিজ্ঞেস করতে যে আঙ্কেল আমাদের সাথে এরকম প্রায় ঘটে, এটা কেন এটা হচ্ছে। তো কেয়ারটেকার আছে যিনি ছিলেন উনি বলতো যে তোমরা ভয় পেও না, তোমরা একটু নামাজ রোজা নামাজ কালাম পড়ো, একটু আমল করো, দেখবে যেগুলো কিছু না, এগুলো কিছু মাঝে মাঝে হয় এরকম। তো যাই হোক, এরকম করতে করতে ওরা প্রায় চার মাস অতিবাহিত করে। এর মধ্যে ওর যে ফ্রেন্ডটা ছিল, ওর রুমমেট যে ছিল শুভ, ও রুমটা ছেড়ে চলে যায়, অন্য একটা মেসে চলে যায়। এখন আমার যে ফ্রেন্ড যে সে সম্পূর্ণ একা হয়ে যায় আর কি। তো এখন যে সমস্যাগুলো হচ্ছে ওই প্রবলেমগুলো আরো বেশি হচ্ছে ওর সাথে, ওই যে বাজে স্মেল পাওয়া, তারপরে ওই মাঝে মাঝে বোবায় ধরা, মাঝে মাঝে ওকে মনে হয় কেউ বুকের উপর চেপে ধরে রাখছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম হতো, ওই ওয়াশরুমের ভিতরে পানি পড়ার শব্দ প্লাস হচ্ছে ওখানে গুঙ্গানির শব্দ, এগুলো হতো আর কি। এখন সেও মনে মনে ভাবতেছে যে সেমিস্টার ফাইনালটা শেষ হলে পরে সেও রুমটা ছেড়ে দিবে, এটা মনে মনে সে চিন্তা করতেছিল। এর মধ্যে ধীরে ধীরে সেমিস্টার ফাইনাল সময় চলে আসে এবং সময় ফাইনাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা হয়েও যায়, তখন শীতকাল চলে আসে। তো যেদিন ঘটনাটা তার সাথে ঘটে, ওদিন আসলে ওই ওই মেসে যারা ছিল, তিনটা ফ্লোরে যারা ছিল, মোটামুটি সবাই ছুটিতে চলে গেছে, সেমিস্টার ফাইনাল হয়ে গেছে সবার, সবাই ছুটিতে চলে গেছে। আর আমার যে ফ্রেন্ড, ওর বাসা যেহেতু দূরে ছিল, তো ও ভাবতেছিল কি যে রাতটা থেকে ও টিকিট পায়নি আর কি, বাসায় যে আসবে টিকিট পায়নি, ওর ভাবতেছিল যে রাতটা থেকে সকালবেলা সে ওই তার বাড়িতে চলে যাবে আর কি। তো যাই হোক, সে ওদিন সন্ধ্যার দিকে বাইরে বের হয়, নয়টার দিকে সে বাইরে খাওয়া দাওয়া করে, যেহেতু তাদের মেস টেস বন্ধ হয়ে গেছে, বাইরে খাওয়া দাওয়া করে নিচে যে কেয়ারটেকার চাচা আছে ওনাকে বলে আসছে, চাচা আমি আজকে রাতটা থাকবো এখানে, সকালে আমি চলে যাব, আপনি ওই বাইরে একটি গেট ছিল যে গেটে তালা দিয়ে রাখেন, আর প্লাস আমাকে একটু সকালবেলা ডেকে দিবেন, আমি সকালে বাসে চলে যাব। এই বলে সে রুমে চলে আসে আর কি। রুমে চলে আসে, সে নামাজ পড়ে, তখন প্রায় 10:11 বাজে, সে বেডে শুয়ে পড়ে এবং সে একটা গল্পের বই পড়তে পড়তে একসময় সে ঘুমিয়ে যায়। তো হঠাৎ করে আনুমানিক 2:30 হবে তার ঘুম ভেঙে যায়, মানে দরজায় কে যেন নক করছে, করা নাড়ছে আর কি তার দরজায়। তো প্রথম সে উঠে বসে, সে আরেকবার কেউ নক করে সেটা সে ফলো করতেছে, দেখে যে দ্বিতীয়বার আবার কেউ নক করছে, তখন সে উঠে বসে এবং সে যে আছে ডিম লাইট আছে ঘরের ওইটা জ্বালিয়ে দরজাটা খুলে দেখে যে একজন লোক দাঁড়িয়ে আছে, যেহেতু শীতকাল ছিল একটা চাদর মুড়ি দেওয়া, মুখটা সে স্পষ্ট দেখতে পায়নি, কাঁধে একটা ঝোলা আছে। তো সে জিজ্ঞেস করলো যে সালাম দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনি, তো ওই লোকটা বললো যে আমার নাম কামাল, আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, আমি এই রুমে থাকতাম এক সময়, একটা সমস্যায় পড়েছি, আমি একটু থাকতে চাই এখানে, আজকে রাতে থাকতে চাই, এরকম বলল। তো সে আমার যে ফ্রেন্ড সে অত্যন্ত ভদ্র ছিল, সে ভাবলো যে একটা সিনিয়র ভাই একটু সমস্যায় পড়েছে, যেহেতু বেড একটা খালি তো আছে, থাকুক অসুবিধা কি আছে। তো সে তাকে বললো যে ঠিক আছে ভাই আপনি আসেন। তো ওই ভদ্রলোক রুমে ঢুকে আর কোনো কথাই বলল না, সে তার ব্যাগটা একটা টেবিলের উপর রেখে সে চাদর মোড়া দিয়ে সে শুয়ে পড়ল। আর সেও তেমন জিজ্ঞেস করে না যে আপনি খেয়ে আসছেন কিনা বা আপনি কি প্রবলেমে পড়েছেন, যেহেতু উনি চাচ্ছেন উনি ঘুমে শুয়ে পড়েছে। তো আমার ফ্রেন্ডও ওই লাইট অফ করে সেও শুয়ে পড়ল। তো হঠাৎ করে তার মানে প্রচন্ড গরমে, যেহেতু শীতকাল ছিল, শীতকালের মধ্যে সে প্রচন্ড গরমে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতেছে যে সে প্রচন্ড ঘামতেছে এবং রুমের মধ্যে প্রচন্ড একটা ভ্যাপসা গন্ধ সে পাচ্ছে। তো এটা পাওয়ার পরে সে সঙ্গে সঙ্গে ওই লাইট জ্বালে, তো লাইট জ্বালানোর পরে তার মনে পড়ে যে এই রুমে তো একজন বড় ভাই আসছিল রাতের বেলা, সে ওই বেড়ে দিয়ে তাকিয়ে দেখেছে ওইখানে কেউ নাই, যিনি আসছিলেন উনি তো নাই, উনি যে ব্যাগ নিয়ে আসছিলেন সে ব্যাগও নাই। এখন সে ভাবলো যে তাহলে কি উনি রাতের বেলা চলে গেছেন। সে তাড়াতাড়ি দরজার কাছে গেল, দেখা যে দরজার ভিতর থেকে লক করা, এমন যদি হতো যে উনি চলে যেত তাহলে তো দরজা নিশ্চয়ই খুলে উনি যেত, তাই না? কিন্তু দেখলো যে দরজা ভিতর থেকে লক করা, সে দরজা খুললো, খুলে সে সামনে আগালো যেখানে গেট ছিল, গেট পর্যন্ত গেল, দেখা যাচ্ছে গেটও লক করা। তো সে একটু বিভ্রান্তির মধ্যে চলে গেল, পড়ে গেল যে সে উনি গেল কোথায়। সে দৌড়ে আবার ভিতরে আসে, রুমের ভিতরে আসে, এসে এখন যে সে যেটা মানে বুঝতে পারছে যে ওই ওয়াশরুমের ভিতরে ওই গুঙ্গানি শব্দ হচ্ছে, প্রচন্ড পরিমাণে গুঙ্গানি শব্দ হচ্ছে, হয়তো কাউকে চেপে ধরে আসছে, এরকম ছটপটানির শব্দ হচ্ছে আর কি। সে ওই ওয়াশরুমে লাইট দিল, দেখে লাইট কেটে গেছে, লাইটটা জ্বলতেছে না। সে এই রুমের যে লাইট আছে, লাইটের আলোতে সে যেটা দেখলো, মানে ওই ওয়াশরুমের দরজা খুলে, মানে এটা সে কখনোই কল্পনা করে নাই বা কখনো ভাবতেই পারে নাই। সে দেখলো কি, যে লোকটা এসেছিল রাতের বেলা তার এখানে থাকার জন্য, সেই লোকটা ওইখানে ওই চাদর মানে ইয়েতে ঝুলিয়ে, ওই যে ওয়াশরুমের যে পাইপ থাকে, সেই লোকটা ওখানে ঝুলে আসছে, মানে ফাঁস দিয়ে আছে আর কি। তো এটা দেখে মানে সে একেবারেই সহ্য করতে পারে নাই, সে একটা দৌড় দিয়ে ওই গেট পর্যন্ত আসে, ওখানে চিৎকার দিয়ে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার কিছু খেয়াল নাই, প্রায় 10 ঘন্টা পরে তার যখন মানে জ্ঞান ফিরে, তখন দেখে যে সে ওখানকার যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে ওখানে সে এডমিটেড, তার পাশে তার বাবা মা, তারপরে সেই কেয়ারটেকার আঙ্কেল, সবাই তার সামনে, তারপরে ডাক্তাররা তাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া, সে ধীরে ধীরে সুস্থ হয়, স্টেবল হয়। তখন তার বাবা মা জিজ্ঞেস করে যে তুমি কিভাবে কি হলো, এবার তুমি অজ্ঞান হলো কিভাবে, তখন সেই সমস্ত ঘটনাটা বলে যে এই ঘটনা ঘটেছে। তো তৎক্ষণাৎ তারা ওইখানে ওই মেসে আবার আসে, তো মেসে আসার পরে তারা ওই রুমে যায় যে রুমে সে থাকতো, গিয়ে দেখে যে এখানে কিছুই নাই, এখানে না আছে কোনো মানুষের অস্তিত্ব, না কেউ ফাঁসি দিয়ে ঝুলে আছে, এরকম কোনো কিছুই নাই, সবকিছু একদমই পরিপাটি। তো তখন তারা ওই যে কেয়ারটেকার আঙ্কেল আছে যেটা, ওনাকে ধরলো আর কি, যে আসলে আপনি ঘটনাটা কি একটু বলেন, কি ঘটনা ছিল বা কি ঘটনা এখানে ঘটেছিল যে আপনি এটা হয়তো চেপে গিয়েছেন। তখন চাপাচাপিতে কেয়ারটেকার সত্যি ঘটনা বললো আর কি, যে আসলে এটা কাউকে আমি বলে না, কারণ বললে যদি এখানে ভাড়া না আসে, মেসে ফাঁকা থাকবে এই রুমটা। তো যেটা বলে যে ওদিন থেকে প্রায় বছর দুয়েক আগে এখানে এই রুমেই কামাল নামে একটা স্টুডেন্ট থাকতো এখানে, তো সেই ছেলেটা এই রুমটা একাই নিয়ে থাকতো, সে একাই থাকতো এখানে, এবং সে একটু অগোছালো টাইপের ছিল, মাঝে মধ্যে কোথাও যেন উদার হয়ে যেত, তাকে খুঁজে পাওয়া যেত না, ক্লাসে সে ইরেগুলার ছিল, মেসে ইরেগুলার ছিল। তো এমনিভাবে একদিন ওই সেমিস্টার ভ্যাকেশন হয়, তো ভ্যাকেশনের সময় সে কোনো এক ফাঁকে, মেস বন্ধ ছিল কিন্তু তার কাছে চাবি ছিল, গেটের চাবি ছিল প্লাস রুমের চাবি ছিল, কোনো এক ফাঁকে হয়তো বা সে এখানে আসে, এসে হয়তো ওই সে ইয়াতে সুইসাইড করে ওই ওয়াশরুমের ভিতরে ওই চাদর ঝুলিয়ে। এবং যখন ইউনিভার্সিটি খুলে, যখন মেস খুলে, এটা প্রায় 4-5 দিন পরে, তার সুইসাইড করার 4-5 দিন পরে, সবাই ওই রুম থেকে বাজে গন্ধ পাচ্ছিল। তো বাজে গন্ধ পাওয়ার পরে ভিতর থেকে লক করা ছিল রুমটা, পুলিশের সহযোগিতায় তারা ওই রুমটা খুলে, এবং খুলে গিয়ে যেটা দেখে যে ওই কামাল ওই ওয়াশরুমের ভিতরে ঝুলে আছে, হিঙ্গি অবস্থায় আছে, যেহেতু 4-5 দিন হয়ে গেছে, তার ডেড বডি তো অলরেডি পচন ধরে গেছে এবং বাজে গন্ধটা ওইখান থেকে আসছিল। তো এরপরে আমার ফ্রেন্ড ওই মেসে আর থাকে নাই, এবং তার অন্য একটা ভার্সিটিতে চান্স হয়ে যায়, একটা অন্য একটা ঢাকার দিকে একটা ভার্সিটিতে, সে ওখান থেকে চলে আসে, এবং তারপরে কি ঘটেছে না সেটা জানা নাই। এটাই ছিল আমার প্রথম ঘটনা, ধন্যবাদ। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি বলছি, এটা আমার নিজের সাথেই ঘটেছিল। ঘটনাটি ঘটেছে গত বৈশাখের দিকে আর কি, বৈশাখের মাঝামাঝি সন্ধ্যার দিক হবে। সেদিন আমি আমার বাসাতে একা ছিলাম, আমার যারা ফ্যামিলি মেম্বার ছিল ওরা একটা দাওয়াতে চলে গিয়েছিল, আমারও দাওয়াত ছিল কিন্তু একটু শরীর অসুস্থতার কারণে আমি যেতে পারিনি আর কি। তো মাগরিবের ঠিক আগ মুহূর্তে, হয়তো আজান দেওয়ার মিনিট দশেক বাকি আছে, এই মুহূর্তে আমি বিছানায় শুয়েছিলাম আর কি। আমার বাসার আমি এটা একটু বলি, বেডরুমের লোকেশনটা, আমি দোতলাতে থাকি, দোতলা বাসাতে। তো আমার বেডরুমের পাশেই, বিছানার পাশে একটা বড় জানলা আছে, ওই জানালার ঠিক সাথেই আমার পার্শ্ববর্তী যে বাসা, ওনাদের একটা বড় অনেক পুরনো একটা নারিকেল গাছ আছে আর কি। এটা আমার জানলা থেকে শুয়ে দেখা যায়, নারিকেল গাছটা দেখা যায়। তো আমি শুয়ে আছি, শুয়ে একটু মোবাইল ঘাটাঘাটি করছি, তো বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড অন্ধকার, মাঝে মাঝে একটু বজ্রপাত হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আমার জানলাটা খোলা, এখন সুন্দর একটা বাতাস আসতেছিল তো জানলাটা পুরোটাই খোলা। তো হঠাৎ করে আমি ওই নারিকেল গাছটা ছিল ডান দিকে, জানলাটা ডান দিকে তো ওদিকে নারিকেল গাছটা, তো হঠাৎ করে নারিকেল গাছের দিকে আমার দৃষ্টি যায়, আগে চোখ যায়, আমি দেখি স্পষ্ট দেখলাম আর কি শুয়ে, যে নারিকেল গাছের পাতার ফাঁকে একটা নারী অবয়ব, একটা মহিলা মনে হয় সাদা কাপড় জড়িয়ে বসে আছে এখানে, এবং সে আমার দিকে তাকিয়ে আছে, মানে জাস্ট তার চোখে চোখে আমার চোখ পড়ে, আমার শরীরটা একটু মানে নাড়া দিয়ে উঠে, যেটা কি দেখলাম আমি। তো আমি আর একটু শিওর হওয়ার জন্য, আবার শিওর হওয়ার জন্য আমি আবার তাকাই, এবং আমি দ্বিতীয়বার আমি একই দৃশ্য দেখি, যেটা নারী অবয়ব এখানে একটা সাদা কাপড় জড়িয়ে সে তাকিয়ে আছে দিকে। তো এটা দেখে আমি দ্বিতীয়বার দেখে আমি কি নিজেকে ইয়ে করতে, আমি তাড়াতাড়ি পর্দা টেনে আমি বিছনা থেকে উঠে যাই, উঠে আমি এর মধ্যে আজান দিয়ে ফেলে, মাগরিব আজান দিয়ে ফেলে আমি উজু করি, উজু করে আমি বাসায় নামাজটা আদায় করি। কিন্তু নামাজ আদায় করার পরে যেটা হচ্ছে, আমার সমস্ত শরীর কেমন যেন ভারী হয়ে আসতেছে, এবং প্রচন্ড রকমের মানে হাইপার টেনশন হলে যেরকম হয়, শরীর দিয়ে ঘাম ঝরতেছে, তখন তো ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু ঠান্ডা, খুব একটা গরমও ছিল না, প্রচন্ড ঘামতেছি আমি, মনে হয় যে আমি জ্ঞান হারিয়ে ফেলবো এমন একটা ভাব, এবং প্রচন্ড ভয় লাগতেছিল আমার, ওই রুমে আমি টিকতেই পারতেছিলাম এমন একটা অবস্থা। তো এর মধ্যে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে ফোন দিলাম, ওরা বললো যে ওরা রওনা দিচ্ছে, আস্তে আস্তে হয়তো বারো ঘন্টা অনেক লাগবে আর কি। তো আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমি বাইরে বের হয়ে গেলাম, ছাতা মাথায় নিয়ে বাইরে বের হয়ে গেলাম, এই বৃষ্টির মধ্যেই বের হয়ে আমি রিক্সা নিয়ে প্রায় ঘন্টা অনেক ঘুরলাম, কিন্তু আমি কিছুতে আমার প্রেশারটা কন্ট্রোল করতে পারতেছি না, প্রচন্ড ঘামতেছি আমি, বুক ধরফর করতেছে, অস্থির লাগতেছে, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো ঘন্টা খানেক পরে আমার ফ্যামিলি মেম্বাররা রিং দেয় যে ওরা বাসায় আসছে, আমি আসি রিক্সাতে, আমি ছিলাম বাসায় আসি, কিন্তু বাসায় আসার পরে আরো মনে হয় যে আমার অস্থিরতা বেড়ে গেছে, যতক্ষণ বাইরে ছিলাম মনে হয় যে বাইরেই ভালো বেটার ছিলাম। তো তারপর আমি আমি আমার ওয়াইফকে নিয়ে আমাদের ওখানে যে মেডিকেল কলেজ আছে ওখানে যাই, ওখানে গিয়ে ডাক্তারকে দেখাই, ইমার্জেন্সি ডাক্তার আমার প্রেশার চেক করে আমার সবকিছু চেক করে, উনি তো বলল যে না আপনি তো নর্মাল আছেন কিন্তু আপনার এরকম লাগতেছে কেন। তো যাই হোক, উনি কিছু ওষুধ দেয় আমাকে, ঘুমের ওষুধ দেয়, প্রেশার কন্ট্রোলের ওষুধ দেয়, আমি বাসায় আসি, বাসায় এসে এগুলো আমি খাই, কিন্তু তারপরও আমার মানে ইয়ে কমতেছে না, মানে প্রেশার নর্মাল হচ্ছে না, প্রচন্ড ঘামতেছি এবং আমি ঘুমাতেও পারছি না এমন একটা অবস্থা। তো তারপরে আমি আরো ভালো চিকিৎসার জন্য আমি ঢাকাতে আসি, ঢাকাতে এসে আমি হার্টের ডাক্তার দেখাই। তো এই করে করে আমি প্রায় হার্টের ডাক্তার দেখিয়েছি, মেডিসিনের ডাক্তার দেখিয়েছি, ইভেন আমি সাইকিয়াট্রিস্টেরও আমি শরণাপন্ন হই, মানসিক ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে যে আমি খাওয়া দাওয়া করতে পারছি না, আমার ঘুম হচ্ছে না, আমি প্রচন্ড ওই হাইপার টেনশনের মধ্যে আছি, মানে লাইফের মধ্যে কোনো স্থিতিশীলতা বলতে কিছু নাই। তো তারপরে আমি এমনও হয়েছে যে রাত্রে বারোটার সময় আমি বাইরে বের হয়ে গেছি, কারণ বাসায় মন টিকতেছে না, বাইরে আমার বাসায় আমার অস্থির লাগতেছে। তারপরে শেষমেশ আমি আমাদের একজন যে মসজিদ আছে যেখানে আমি নামাজ পড়ি, ওখানে ইমাম সাহেবের কাছে আমি টলাপ করি যে হুজুর আমার তো এরকম সমস্যা, আমি এরকম দেখেছি আমি, তারপর থেকে আমার এটা হচ্ছে। তো উনি বলল কি যে তাহলে একদিন চলেন সময় করে, আপনাকে আমার পরিচিত একজন বুজুর্গ আছেন, উনি খুব কামেল লোক, ওনার কাছে নিয়ে যায় আপনাকে। তো যাই হোক, ওনার সাথে আমি একদিন গেলাম ওই কামেল যে লোক আছে ওনার কাছে, তো উনি আমাকে একটা রুমে নিয়ে গেলেন, একা নিয়ে গেলেন। তো নেওয়ার পরে আমার কাছ থেকে সমস্ত কিছু শুনলেন, শোনার পর যেটা বললেন যে আসলে আপনার সাথে ওদিন যেটা ঘটেছিল এটা আসলে একটা অশরীরী ছিল, হয়তোবা ওয়েদার খারাপ থাকার কারণে, অথবা ওই যে সময়টা, কারণ আমরা জানি যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে যে সময়গুলো থাকে একটু সেন্সিটিভ থাকে, তখন বিভিন্ন অশরীরীরা চলাফেরা করে, যখন আজান দেওয়া ঠিক আগ মুহূর্তে বিভিন্ন অশরীরী যারা এরা চলাফেরা করে, তো হয়তোবা সেরকম কিছু একটা ওইখানে ওই গাছ আশ্রয় নিয়েছিল, তো আপনার চোখে চোখ পড়ে গেছে তার, তো এতে করে তার একটু ডিস্টার্ব হয়েছে, কিন্তু সে আপনার আরো অনেক ক্ষতি করার চিন্তা ছিল বা করতে পারত, কিন্তু আপনি যেহেতু সঙ্গে সঙ্গে নামাজ পড়েছেন, উজু করেছেন বা আপনি নামাজ পড়েন, এই জন্য হয়তো বা সে আপনার কাছে ভিড়তে পারতেছে না, কিন্তু ভিড়ার চেষ্টা করছে। তো তাহলে আমি বললাম যে তাহলে আমি কি করতে পারি এখন। তো উনি আমাকে কিছু আমল শিখিয়ে দিলেন, যে আপনি সন্ধ্যাবেলা এই আমলগুলো করবেন, তারপরে সকালে কিছু আমল দিলেন, দুপুরে কিছু আমল দিলেন, আর বললো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সবসময় একটু পবিত্র থাকার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ তারপর থেকে আমি ওইগুলো করার চেষ্টা করছি, ওই আমলগুলো করার চেষ্টা করছি, এবং নামাজ পড়ার চেষ্টা করছি। তো এখন ওই মানে ফার্স্ট 3 মাস যেরকম আমার সাথে ঘটেছিল, যে ঘটনাগুলো যে খুব একটা খারাপ অবস্থার মধ্যে ছিলাম, ইনশাল্লাহ এখন সেরকম অবস্থা নেই, তার থেকে অনেক বেটার আছি। তো এটাই আর কি, যে আমার লাইফে একটা বড় ধরনের ঘটে গেছে, এবং সেটা এখনো আমি যদি মনে করি, যখন সেই অশরীরের যে চেহারাটা আমি দেখেছিলাম, আমি আসলে খুবই ভীত হয়ে যাই। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এখন আমি অনেকটাই বেটার আছি। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা, ধন্যবাদ। এখন আমি আমার তৃতীয় ঘটনায় যাচ্ছি। এটা আমি একজন আমার পরিচিত ইমাম সাহেবের কাছ থেকে শুনেছি। এটা আজ থেকে প্রায় 10 বছর আগে, তখন উনি মানে মাওলানা পাশ করে একটা গ্রামের একটা মসজিদে উনি চাকরি পান আর কি, ইমামতির চাকরি। তো মসজিদটা ছিল, আমাকে উনি যেভাবে বলেছেন আর কি, যে একটা প্রত্যন্ত গ্রামে এবং আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, অনেক দূরে বাড়িঘর ছিল, একটা খোলা জায়গার মধ্যে মসজিদ, আশেপাশে ঝোপঝাড় ছিল আর কি, খুব একটা বাড়িঘর আশেপাশে ছিল না। তো এবং উনি ওখানে জয়েন করার পরে যেটা শুনে, যে এখানে কোনো হুজুরি নাকি আপনার 2-3 মাসের বেশি টিকে না, কারণ বিভিন্ন রকম ভয় টয় পায় এখান থেকে চলে যায়। তো উনি যেহেতু বয়স কম ছিল, তো উনি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেয় যে হ্যাঁ আমি চেষ্টা করবো থাকার জন্য। তো ওইখানে যিনি মসজিদ কমিটির যিনি সভাপতি, উনি বলল যে আপনি এখানে থাকেন না, ওখানে থাকার ব্যবস্থা ছিল, একটা টিনের ঘর ছিল মসজিদের পাশেই ইমাম সাহেব থাকার জন্য। তো মসজিদ কমিটির যিনি সভাপতি, উনি বললেন যে হুজুর আপনি এখানে থাকার দরকার নাই, আপনি আমার বাসায় থাকবেন, কারণ এখানে অনেক কিছু ঘটে, অনেক হুজুরা চলে গেছে এখান থেকে, আপনি আমার বাসায় থাকবেন। তো হুজুর বলছেন না, আমি এখানেই থাকবো, দেখি কি ঘটে। হ্যাঁ, আর মসজিদটাতে কোনো মুয়াজ্জিনও ছিল না, উনি একমাত্র লোক ছিলেন, উনি আজান দিতেন, উনি নামাজ পড়াতেন, সবকিছু উনি। আর যেহেতু ওইখানে রান্নাবান্নার কোনো ব্যবস্থা ছিল, উনি বিভিন্ন বাড়িতে খেতেন আর কি, একদিন এক এক বাসায় খাওয়া দাওয়ার পালা থাকতো, উনি খাওয়া দাওয়া করে এসে ঘুমায় পড়তেন আর কি। আর সবাই বলছে যে আপনি ঠিক আছে থাকেন ভালো কথা, কিন্তু রাত বিরাতে আপনি বের হবেন না, কারণ এই জায়গাটা একটু খারাপ আছে, এখানে অনেক হুজুরি এখানে এসে টিকতে পারেনি। তো যাই হোক, উনি প্রথম 2-3 দিন বেশ ভালোই কাটছে, উনি বিভিন্ন বাসায় খাচ্ছেন, খাওয়া দাওয়া করে এসে উনি ওজু টুজু করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন, আবার ফজরের ওয়াক্তে উনি উঠেন, এভাবে চলতেছে। তো হঠাৎ একদিন উনি ঘুমিয়ে পড়ছেন, তো বাহিরে মানে কে যেন দরজায় নক করতেছে। তো উনি প্রথম একটু ভয় পাচ্ছিলেন, যে সবাই যেহেতু বলছে যে এখানে একটু সমস্যা আছে, উনি প্রথম ভাবছেন যে উনি উঠবেন না, কিন্তু পরবর্তীতে ওনার নাম ধরে ডাকতেছে, এবং ভয়েসটা হচ্ছে ওই মসজিদ কমিটির যিনি সভাপতি ওনার ভয়েসে। তো যাই হোক, এখন উনি দরজা খুললেন, খোলার পর দেখেন যে হ্যাঁ ওই মসজিদ কমিটির যিনি সভাপতি উনি দাঁড়িয়ে আছেন জুব্বা পরা অবস্থায়, এবং 7-8টা লোক, দুজনে জুব্বা পরা। তো উনাকে বলতেছে যে হুজুর আমার এক আত্মীয় যিনি সভাপতি, যিনি উনি বলতেছেন যে এরকম দেশের বাইরে মারা গিয়েছেন, তার ডেড বডি নিয়ে আসছে, তো একটু সমস্যা, ডেড বডি দূর থেকে আসছে, একটু তাড়াতাড়ি জানাজা পড়িয়ে এটা আমরা চাচ্ছি দাফন করে ফেলা যায় রাতের বেলায়। তো এখন উনি ঘড়িও দেখতে পারেন না যে কয়টা বাজে, তো আনুমানিক উনি যেটা বললো যে চাঁদনি রাত ছিল, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে, উনি অনুমান করে যেটা বললো তখন হয়তো রাত্রে 2-2:30 হবে। তো উনি ওনাদেরকে বললেন যে আমি তো ঘুম থেকে উঠছি, একটু সময় দেন, আমি একটু উজু করে নিই একটু। পরে বলছে ঠিক আছে আপনি উজু করেন। তো হুজুর উজু করলেন, হুজুর উজু করে উনি রেডি হলেন। তো রেডি হওয়ার পরে হাঁটা শুরু করলেন। এখন উনি যেটা ফলো করতেছেন, যে ওই দুইজন ব্যক্তি যারা আসছে ওনাকে নেওয়ার জন্য, ওনারা আগে আগে হাঁটতেছেন এবং হুজুর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছেন, কিন্তু উনি ওনাদেরকে ধরতে পারতেছেন না, মানে ওনার খুব বড় বড় স্টেপে হাঁটতেছেন আর কি। তো হুজুর অনেক কিছু বলার জিজ্ঞাসা করার চেষ্টা করতেছিলেন যে কে মারা গিয়েছে, কিভাবে মারা গেল বা কোথায় মারা গেল, কিন্তু উনি ওনাদের লাগল পাচ্ছেন না, ওনার থেকে ওনারা প্রায় 5-7 ফিট আগে হাঁটতেছেন। তো যাই হোক, এই করে করে হুজুর যেটা বলেন, ইমাম সাহেব যেটা বলেন, আনুমানিক ঘণ্টাখানেক পথ উনি হেঁটেছেন, বিভিন্ন ক্ষেতের আল দিয়ে, বিভিন্ন ঝোপঝাড় দিয়ে হেঁটে যাওয়ার পরে, কিন্তু দূরত্ব একটাই যে ওনারা আগে আগে হাঁটতেছেন ওই দুইজন, উনি ওনাদের লাগল পাচ্ছেন, এবং রাস্তায় কোনো কথাই নাই, তারা তাদের মতো হেঁটে যাচ্ছে, হুজুর শুধু ওনাদেরকে ফলো করতে করতে যাচ্ছে আর কি। তো লাস্টে একটা কবরস্থান পড়ল, ওই কবরস্থানটা পার হয়ে একটা ঈদগাহ। তো ঈদগাহ গিয়ে উনি যেটা দেখলেন যে ওইখানে বিশাল একটা লোকের সমাগম, একটা জানাজার আয়োজন হচ্ছে এখানে, যেটা উনি যেটা বললেন বুঝলেন যেটা, এবং ওখান থেকে খুব সুন্দর একটা খুশবু আসতেছে, মানে অসাধারণ একটা স্মেল আসতেছে, সবার গায়ে একটা থেকে একটা অসাধারণ স্মেল আসতেছে। তো ওই দুজন ব্যক্তি উনাকে যেখানে খাটিয়া রাখা আছে ওখানে নিয়ে গেলেন। তো উনি খাটিয়া দেখে তো অবাক যে এরকম খাটিয়া ওনার লাইফে কখন উনি দেখেন নাই, এত সুন্দর, এত কারুকার্য করা, এবং ওইখানে যে কাফনের কাপড় পরানো এটাতে এত সুন্দর কাপড় বা এত দামি কাপড় পরানো ওইটা উনি কখনো দেখেন নাই। আর ওই জানাজায় যারা উনি একটু ঘর ফিরে দেখলেন যে উনি কাউকে চিনতে পারতেছেন না, শুধু ওই একজন লোক ছাড়া, ওই যে মসজিদ কমিটির যিনি সভাপতি তাকে ছাড়া আর কাউকে চিনতে পারতেছেন না। তো উনি মনে মনে ভাবতেছেন হয়তোবা আমি এখানে নতুন আসছি, সবার সাথে তো আমার পরিচয় হয় নাই, আর এই গ্রামটা যেহেতু উনি এক ঘন্টা হেঁটে আসছেন নিশ্চয় অনেক দূরে, হয়তোবা এই জন্য আমি কাউকে চিনতে পারতেছি না। তো যাই হোক, ওই ওনাদের একজন বলে দিলেন যে ওই যে যিনি নিয়ে গেছেন যে উনি মানে পুরুষ ডেড বডি এটা। যাই হোক, উনি যে সমস্ত ফর্মালিটিজ আছেন জানাজার নামাজ উনি সম্পন্ন করলেন, জানাজার নামাজ পড়ালেন সারিবদ্ধ ভাবে। তো নামাজ পড়িয়ে উনি মানে ডান দিকে সালাম ফিরালেন, যখন উনি বাম দিকে ফিরালেন, ফিরানোর পর দেখেন যে উনি মাঠে একা দাঁড়িয়ে আছেন, মাঠে আর কেউ নাই। এই যে খাটিয়া ছিল, ডেড বডি ছিল, এত লোক ছিল, তারপরে ওই যে পরিচিতর মধ্যে যে সভাপতি সাহেব ছিলেন, কেউ নাই, পুরা মসজিদ পুরা এই ঈদগাহ মাঠে উনি একা দাঁড়িয়ে আছেন। তো এটা দেখে উনি অনেকটা মানে হতবিহ্বল হয়ে যান, কি করবেন। তো যাই হোক, উনি ওইখান থেকে একটু দৌড়ে আসার চেষ্টা করলেন, কিন্তু বেশি দূর আসতে পারেন নাই। উনি কিছুদূর আগানোর পরে উনি ভয়ে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। আর এদিকে তো ওই ফজরের রক্ত হয়ে গেছে, উনি যেখানে নামাজ পড়াতেন যে মসজিদে, ওই মসজিদের মুসল্লিরা আসছেন, এসে দেখে হুজুর নাই, হুজুরের ঘর খোলা, হুজুর নাই। তো ওরা অর খুঁজতে বের হয়েছে উনাকে, যে উনি কোথায় গেলেন, নতুন মানুষ কোথায় গেলেন। আর এদিকে উনি যেখানে পড়েছিলেন ওই রাস্তা দিয়েও ওই অন্য মসজিদের যারা মুসল্লি যারা তারা যাচ্ছিলেন ওনাকে দেখে তারা খোঁজাখুঁজি করতে থাকলেন যে উনি কোত্থেকে আসলেন, আবার গায়ে আবার এই জুব্বা পরা। তো যাই হোক, একটা সময় ওনার জ্ঞান ফিরে, প্রায় সকাল তখন 7-8 বাজে, জ্ঞান ফেরার পরে উনি সমস্ত ঘটনা বলেন, মানে যারা ওনাকে রেস্কিউ করেছে তাদের কাছে। তো ওনারা ওনাকে ওই মসজিদে নিয়ে যান। তো নিয়ে যাওয়ার পরে হুজুর একটু সুস্থ হওয়ার পরে ওই দিনই উনি ওই মসজিদ ত্যাগ করেন এবং উনি আর ওই মসজিদে ইমামতি করেন নাই, ওই দিনই উনি ওখান থেকে চলে আসছেন এবং প্রচন্ড ভয় পেয়েছিলেন। এটাই আমার তৃতীয় ঘটনা ছিল। এখন আমি আমার শেষ ঘটনাটি বলছি। এটা আমার আম্মার সাথে ঘটে ঘটনা, দুটা ঘটনা আর কি, আম্মার সাথে ঘটে এই দুটা ঘটনা বলছি। তখন আম্মা আমাদের দেশের বাড়িতে ছিলেন, আমাদের গ্রামের বাড়িতে। তো ওখানে আম্মা যেটা করতেন, প্রতিদিন ফজরের নামাজের আজান দেওয়ার আগেই ওখানে নদী ছিল একটা আর কি, নদীর পাশে একটা মসজিদ ছিল। তো আপনারা তো জানেন যে গ্রামের যারা বউ থাকে বা যারা ইয়ে থাকে তারা কিন্তু একটু পর্দাশীল হয়। তো আম্মা করতেন কি, ওই ফজরের আজান দেওয়ার আগেই ওই নদী থেকে দুই কলসি পানি এনে ঘরে রেখে দিতেন। তো এটা দিয়ে সারাদিনের যে ওয়াশরুমের কাজ টাজগুলো ছিল বা ধোয়া টোয়া এগুলো চলতো আর কি। তো প্রতিদিনের ন্যায় ওদিনও আম্মা যায়, তখন ফজরের আজান দেয় নাই। তো চাঁদনি রাত, সবকিছু দেখা যাচ্ছে, আম্মা যেটা বললো যে সবকিছু দেখা যাচ্ছে। তো আম্মা ওখানে ওই নদীর ঘাট থেকে কলসিতে পানি ভরে, পানি ভরে যখন উঠল, ওঠার পর দেখে যে উনি সম্পর্কে আম্মার ভাসুর হয় আর কি। তো উনি আবার একটু ওই যে মাজার কেন্দ্রিক লোক ছিলেন আর কি, বড় জুব্বা পরতেন, মাথায় পাগড়ি পরতেন, ওই অবস্থায় উনি দাঁড়িয়ে আছেন ওইখানে ওই নদীর ঘাটের উপরে। তো আম্মা দেখে খুব লজ্জা পেলেন আর কি, কারণ আপনারা জানেন যে গ্রামের মহিলারা খুব লজ্জা পেত। তো আম্মা কিছু জিজ্ঞেস করে নাই, আম্মা ঘুমটা দিয়ে আম্মা ওই পানি নিয়ে চলে আসছে আর কি। চলে এসে যখন নদীর ঘাট পেরিয়ে যখন আমাদের দাদার বাড়ির যে আঙিনা যেখান থেকে শুরু হয়েছে ওখানে গিয়ে আম্মা পিছন ফিরে দেখেন যে উনি নাই। আর যাই হোক, আম্মা কোনো ভয়টা কিছুই পায় নাই, হয়তো ভাবছে যে হয়তো ওই লোক হয়তো বা ভোরবেলা উঠে এখানে কোনো কারণে গিয়েছে। তো আম্মা আবার সেকেন্ড যে পানির আবার উনি আবার আসলেন নদীতে ওই যে আরেক কলসি পানি নেওয়ার জন্য। তো এইবারও আসার সময় কোনো কাউকে দেখে নাই, আবার সেম উনি যখন ওই কলসি ভরলেন নদীর ঘাট থেকে, ভরে যখন আবার উঠলেন দেখলেন যে আবার সেই লোক দাঁড়িয়ে আছে এবং কিছু বলতেছে না, জাস্ট দাঁড়িয়ে আছে আর কি। দাঁড়িয়ে আম্মা যখন হাঁটা শুরু করে আমার পিছপিস পর্যন্ত ওই আমার দাদার বাড়ির যে সীমানা যেখান থেকে শুরু হয়েছে ওই পর্যন্ত আসার পরে উনি ভ্যানিশ হয়ে গেলেন। তো যাই হোক, আম্মা তো পানি রেখে আম্মা শুয়ে পড়লেন। তো শুয়ে পড়ার পরে তখন আজান দিচ্ছে আরো প্রায় 10-15 মিনিট পরে, আজান দেওয়ার পরে আম্মা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সকালবেলা তো আম্মার মনের মধ্যে একটা কিউরিয়াসিটি যে উনি এত সকালবেলা এখানে কি করতেছিলেন। তো আম্মা বললেন কি ওই যে যাকে দেখেছেন আম্মার যে ভাসুর সম্পর্কে হয় ওনার বাসায় গেলেন, যে তো ওনার যে মিসেস যিনি ওনাকে বললেন যে এরকম তো আমি সকালবেলা ওনাকে দেখেছি, আমি পানি আনতে গেছিলাম, তো উনি কি অসুস্থ বা কোনো সমস্যা? তো ওনার মিসেস তো বলতে আকাশ থেকে পড়ছে, বলো কি উনি তো আজকে প্রায় 4-5 দিন ধরে বাসায় নাই, উনি তো সেই মাজারে গেছে, ওই মাজারে উরুষ হবে, উরুষ উপলক্ষে উনি তো 4-5 দিন ধরে তো বাসায় নাই। তো আম্মা তো ভয় পেয়েছে, তাহলে আমি কাকে দেখলাম, তাহলে আমি কাকে দেখলাম। তো যাই হোক, এই ঘটনা ঘটার আরো প্রায় কিছুদিন পরে তখন শীতকাল চলে আসছে আর কি, তো আমার দাদি আবার ওই যে বিভিন্ন সিম টিমের গাছ লাগিয়েছেন উঠানের মধ্যে, তো একদিন আমার আব্বা তখন ঢাকা চাকরি করে, আম্মা থাকে একাই পাশের রুমে, দাদি থাকে আর পাশের রুমে আমার আম্মা থাকে। তো একদিন এরকম রাতের বেলা মনে হয় যে 4-5টা গরু সমস্ত সিম গাছ টাছ খেয়ে ফেলতেছে, এরকম শব্দ করতেছে, মানে ছিঁড়ে টিড়ে সবকিছু খেয়ে ফেলতেছে। তো আম্মা ঘুমে গিয়েছে শব্দে, তো আম্মা ভাবতেছে যে এত কষ্টের গাছ খেয়ে ফেলতেছে, একটু দেখি যে কি আসছে, গরুটু থাকলে খেদাই দিবে আর কি। তো আম্মা বলছে কুপি জ্বালিয়ে আম্মা দরজা খুলছে, চাঁদনিরা সবই দেখা যাচ্ছে, দরজা খুলে দেখেছে কিছুই নাই, গরুও নাই, কোনো গাছও কেউ খায় নাই, এবং একটা পাতাও নাকি নিচে পড়ে নাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো আম্মা মনে মনে হতেছে তাহলে আমি ভুল শুনলাম, তো উনি আবার দরজা বন্ধ করে আবার শুয়েছে, শোয়ার আবার এই মিনিট পাঁচেক পরে আবার সেই সাউন্ড, মনে হয় যে এইবার মনে হয় আরো বেশি পরিমাণ গরু আসছে, মানে সমস্ত গাছপালা সব খেয়ে ফেলতেছে, সবকিছু ছিঁড়ে ফেলতেছে এবং খুব সাউন্ড করতেছে। তো আম্মা আবার উঠলেন, দ্বিতীয়বারের মতো আবার উঠলেন, আবার দরজা খুললেন, খুলে দেখে যে সেম অবস্থা, কোনো পাতালতা কিছুই পড়ে নাই, কোনো গরু ছাগল কিছুই নাই, একদম সমস্ত কিছু পরিষ্কার আছে। তো এবার আম্মা মনে মনে চিন্তা করেন যে এরপরে যাই হোক কিছু হোক আমি আর দরজা খুলব না। তো আম্মা এবার দরজা বন্ধ করে আবার শুয়ে পড়ছে, এর কিছুক্ষণ পরে আবার সাউন্ড, এবং এবার তো মনে হচ্ছে যে ঘর বাড়ি উল্টাই ফেলবে, মানে প্রচন্ড সাউন্ড, মনে হয় যে গাছপালা খেয়ে সবকিছু নষ্ট করে ফেলতেছে, আম্মা আর দরজা খুলতেছে না। আম্মা এবার বুঝতে পারছে নিশ্চয়ই এটা অন্য কিছু এখানে আসছে, তো আম্মা দরজা খুলে নাই। এবার যেটা হচ্ছে যে ওই ঘরের চতুর্পাশ দিয়ে কেউ হাঁটতেছে, আর ওই আম্মা যেখানে শুয়েছে যে চৌকির মধ্যে, তো ওখানে এসে বলতেছে যে এইবার খুললে খবর ছিল, এবার খুলিস না বেঁচে গেছিস, এবার দরজা খুলে খবর ছিল। তো যাই হোক, ওই দিন আম্মা প্রচন্ড ভয় পাইছে, তারপরে আমার দাদি ছিল, দাদির সাথে ব্যাপারটা শেয়ার করছে যে আম্মা আমার সাথে এই ঘটনা ঘটছে। তখন দাদি যেটা বলল যে এখানে এই বাসাতে, মানে আমার দাদির বাড়িতে দুই ধরনের জিনি আছে, ভালো আছে মন্দ আছে। তো প্রথম উনি যাকে দেখেছিল ওটা ভালো জিন ছিল, হয়তোবা ওনার কোনো ক্ষতি হতে পারতো, এই জন্য সে ওই আম্মাকে বাড়ি পর্যন্ত আগিয়ে দিয়ে গেছে, কোনো ক্ষতি করে নাই। আর সেকেন্ড যেটা আম্মা ওই দরজা খুলে ইয়ে করছিল ওইটা খারাপ দিন ছিল, এবং উনি যদি ওদিন তৃতীয়বার যদি দরজা খুলত তাহলে হয়তোবা ওনার সাথে খুব খারাপ কিছু ঘটতে পারত। তো ধন্যবাদ ভাইয়া, এটাই ছিল আমার শেষ ঘটনা, ধন্যবাদ সবাইকে।
অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাই, ভীষণ ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে। শুনছিলাম আজকের প্রথম অতিথি শরীফ ভাইয়ের কাছ থেকে তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো। এরই ফাঁকে আমার কাছে অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমরা একটু এস এন এস পিসি আগে যাব, যেখানে JFM স্পেস নামে মনের কথাগুলো লিখে পাঠিয়েছেন। আমাদের বন্ধু মুরাদ লিখেছেন ঢাকা থেকে, তিনি কারণবাজার থেকে আমাদের অনুষ্ঠানটি শুনছেন, তার ভালো লাগছে, ধন্যবাদ মুরাদ। ফাহিম বলেছে আমি আসতে চাই, আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার প্রচুর বন্ধু এই অনুষ্ঠানটি শোনো, তোমাদের প্রত্যেকেই ধন্যবাদ। ফাহিম ডেফিনেটলি আপনি আসতে পারেন, নিয়মটা বারবার বলছি, যদি আপনার কাছে তিনটার বেশি, তিনটা চারটা পাঁচটা ঘটনা থাকে ভৌতিক বা প্যারানর্মাল, আর আপনি রেডিওতে এসে লাইভে বলার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকেন, আজকে এই মুহূর্তে ফাহিমের মতো যে কেউ তার নিজের মোবাইল থেকে একটা এসএমএস করতে পারে, আমরা যোগাযোগ করব 2-3 দিনের মধ্যে আপনার সাথে। প্রথমে ঘটনাগুলো ফোনে শুনব, যদি সেটা প্রচারযোগ্য হয় তাহলে নিশ্চয়ই আপনাকে ইনভাইট করব আগামী এপিসোডের ভূত স্টুডিওতে। তার জন্য ওই নিয়মটা সবার জন্যই সমান, হাতের মোবাইল ফোনের ম্যাসেজ শুনে টাইপ করবেন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 এই নাম্বারটিতে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সাথে জয়েন করেছে আকলিমা, বন্ধুটি জয়েন করেছে মিরপুর 2 থেকে, তিনি বলছেন এপিসোডটা ভালো লাগছে, আজকের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং, শুনে খুব ভালো লাগলো। শাহানা বলছে উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের সাথে জয়েন করেছে আবির, তিনি বলছে উদয় ভাই ভূত স্টুডিও আমার অনেক পছন্দের একটা শো, আমি দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা দেখি, আমার বেশ ভালো লাগে, শুনে খুব ভালো লাগলো। আমরা একটু ফেসবুকে যাব, www.facebook.com/jagofm এর পেজে যদি চোখ রাখি, এখানে অনেকেই যুক্ত হয়েছেন, তাদের মধ্যে নামগুলো একটু পড়ে ফেলতে চাই। তানভীর যুক্ত রয়েছেন, মাইশা যুক্ত রয়েছেন, অনামিকা যুক্ত যুক্ত রয়েছেন, সাইদুল যুক্ত রয়েছেন, জবা যুক্ত রয়েছেন, সুহেল যুক্ত রয়েছেন। আমি যদি একটু আমার পেজ আর যে উদয়ের দিকে চোখ দেই, এখানেও কিন্তু প্রচুর বন্ধুরা জয়েন করেছেন, যাদের মধ্যে রয়েছেন সারা আমাদের সাথে জয়েন করেছেন, এদিকে বন্ধু নিকল জয়েন করেছেন, আমাদের সাথে মুনতাহা জয়েন করেছেন, মৌ জয়েন করেছেন, টুটুল জয়েন করেছেন, ফারদিন জয়েন করেছেন, আসা জয়েন করেছেন, এদিকে বন্ধু রিফাত জয়েন করেছেন, আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে সুমি আক্তার, কুমিল্লার বন্ধু, আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত করেছেন বন্ধুটির নাম হচ্ছে আনিস ভাই, থ্যাংক ইউ সো মাচ। বহু বন্ধু কিন্তু বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, ভালো লাগছে এই যে আপনারা যুক্ত হন, আমাদেরকে ইন্সপায়ার করেন। যারা এই মাত্র টিউন করলেন তাদের জন্য বলছি, আপনি শুনছেন জাগো এফএম 94.4 এর মোস্ট পপুলার শো ভূত স্টুডিও, সেটা এভরি থার্সডে আমি উদয় থাকি আপনার সাথে রাত 10টা থেকে, আজকেও রয়েছি এবং আমরা খুঁজছি আগামী পর্বের অতিথিদেরকে, যারা এসে এখানে লাইভ হটসিটে বসে নেক্সট এপিসোডে নিজের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স গুলো বলবেন। সো যদি হতে চান আপনি সেই বন্ধুটি, তাহলে এখনই আপনার মোবাইল ফোনের মেসেজ নিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠায় দেন 26969 নম্বরে। বাট আই নিড এ শর্ট ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরছি তখন আজকের এপিসোডের পরবর্তী গেস্ট কিন্তু আপনাকে শোনাতে রেডি হচ্ছেন আরো বেশ কিছু ভৌতিক ঘটনা। কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahal to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bashai kora alur sathe spicy seasoning er twist er gran potata.
Guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। উদয় আছে আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে অনেকেরই কনফিউশন কাজ করে যে এটা চিপস না বিস্কিট, কারণ আছে, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও এটা বাইট দেওয়ার পরে মনে হয় না এটা বিস্কিট। সো আপনার কাছে প্রাণ পটাটা চিপস না বিস্কিট, সেটা আপনি নিশ্চয়ই খেয়ে ট্রাই করে জানাতে পারেন। আর যারা অলরেডি খেয়েছেন তারা বলবেন আমার মতো কি আপনারাও আসলে কনফিউজ হয়েছিলেন কিনা। সো আজকে অভিজ্ঞতা বলবার জন্য আরো অনেক বন্ধু জয়েন করেছেন, আপনাকে বলে রাখি আগামী পর্বে আপনিও বলতে পারেন আপনার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্স। তার জন্য মোবাইলের মেসেজ নিয়ে গিয়ে টাইপ করুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠা দেন 26969 নম্বরটিতে। আমার কিছু বেশ মানে এর পরে যে ঘটনাগুলো আসবে এগুলো আমি অফিয়ারে কিছুটা শুনেছি, আমার কাছে মনে হয়েছে এই ঘটনাগুলো শুনলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। এই অনুভূতিটা কেমন সেটা নিশ্চয়ই বলবো, তার আগে চলেন আজকের যে পরের গেস্ট রয়েছে তার নাম পরিচয় শুনে তার অভিজ্ঞতাগুলো শুনি। শুনি ভাই।
আমার নাম হচ্ছে মোল্লা আলমগীর হোসেন, আমার জন্মস্থান গোপালগঞ্জ, আমি বর্তমানে গাজীপুর তারগাছ নামক একটা স্থানে একটু বাড়ি করে থাকি। আল্লাহ কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে ভালোই রাখছে। আমি পেশায় একজন রোহানি চিকিৎসক, যে কোনো কঠিন রোগ আল্লাহ তারা ভালো করে, আমি আল্লাহর কলাম দিয়ে চিকিৎসা করে থাকি, এই হচ্ছে আমার পরিচয়। আমি এখন প্রথম যে গল্পটা বলবো এটা আমার জীবনের প্রথম ঘটে যাওয়া ঘটনা। এটা আমার বাড়ি গোপালগঞ্জ আর আমার মামার বাড়ি হচ্ছে বাগরাট চিতলমারি কলাতলা ইউনিয়ন, আর আমার বাড়ি আর মামা বাড়ি হয়তো 15-16 মাইল ডিস্টেন্স হতে পারে। তা আমি প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষ করিয়া বাসা যেয়ে খাওয়া দাওয়া করিয়া বাড়ি চলে আসতাম, আবার শুক্রবারের দিন বাড়ি থেকে বিকেলবেলা রওনা হয়ে যেয়ে পরের দিন ক্লাস করতাম, শনিবার ক্লাস করতাম। তা একদিন আমার নানা খুব ধনী মানুষ, আমি নাম ঠিকানা বলতে চাই না, আমার নানা খুব ধনী। তা আমার মা মিজা আমাকে বলতেছে যে এ তুই বাড়ি যাবি, তুই এক কলস গুড় নিয়ে যা মিঠা। তা আমি বললাম যে দেন, নিয়ে যাই। তখন এক কলস গুড় দিল আমাকে, আমি মাথার উপর একটা গামছা দিয়ে বিয়ে করিয়া মাথায় নিয়ে হাঁটা দিলাম। আমি কিন্তু প্রতিদিনই প্রতি মানে বৃহস্পতিবার যখন আমি বাড়ি আসি আমি মাগরিবের আগে বাড়ি পৌঁছে যাই, মাগরিবের নামাজ আমি বাড়ি যেয়ে পড়ি। কিন্তু আজকে এই গুটে মাথায় নেওয়াতে আমার হাতটা স্লো হয়ে গেছে। স্লো হয়ে যাওয়ার পরে আমি যখন যাইতে যাইতে এমন একটা জায়গা চলে গেছি যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন ওই গ্রামটার নাম হচ্ছে গুয়াধানা। ওই গ্রামের পরে বিরাট বড় বিল, ওই বিল পাড়ি দিয়ে আমি যাইতে হবে আমার বাড়িতে। আমার বাড়ি নাম হচ্ছে গোপালগঞ্জ কাঠি ইউনিয়ন কাঠি গ্রাম। মোল্লা বাড়ি বললে সবাই চেনে, চেয়ারম্যান বাড়ি বললে সবাই চেনে। যাই হোক, আমি ওই হিন্দু গ্রামটা থেকে যখন আমি রওনা দিব তখন এক বুড়ি মা সে আমাকে বলতেছে, বাবা তুই এই সন্ধ্যাবেলা তোর মাথায় কি? আমি গুড় কয়েকদিন, না তুই এই সন্ধ্যাবেলা যাস না, তুই বিপদে পড়ে যাবি। তা আমি, না কিছু হবে না আমার, আমি যাব। এদিকে একটা মেয়ে, ও সম্ভবত আমার সিনিয়র, হয়তো কলেজে টলেজে পড়ে, দেখলে চেহারে যা বললাম, তা সে আমার বলতেছে, দাদা তুই যাস না, তোর বয়স কম, অল্প বয়স, তুই বুঝিস না, তুই যাস না। তা আমি বললাম, না দিদি আমি পারবো, আমার সাহস আছে আমি পারবো। আমি কারুর কথা না শুনে ওই বিল পাড়ি ধরলাম। আল্লাহ গো, কিছু দূর যাওয়ার পরে এখনই খেলা আরম্ভ হয়ে গেছে। প্রথমেই আমার গুড়ের উপর কাকাছি পড়ে, কলসের উপর কাকাছি পড়ে। চেষ্টা করে আমার ওই গুড়ের কলসটাকে নিয়ে যাওয়ার জন্য, কাকে কলস নিয়ে যাবে, প্রথমেই আরম্ভ হল এই। যাই হোক, আমি হাঁটতেছি কিন্তু আমি কোনো দোয়াদুর পড়ি না, তখন আমি এইগুলো বুঝতাম না, দোয়াদুর পড়তেছি না। যদিও ক্লাস টেনে পড়ি 76 সালে, কিন্তু আমি কোনো দোয়াদুর পড়তেছি না, নামাজ পড়িয়ে দিয়ে যথেষ্ট। আমি হাঁটতেছি, তা কিছু দূর যাওয়ার পরে দেখি ঘোড়া দৌড় হয় আমাকে বিলির ভিতর দিয়া, বছরে একবার ঘোড়ার দৌড় দেয় বিভিন্ন জায়গা দিয়ে, ঘোড়ার দৌড় হয়। তা ওইরকম এই বিলের এই মাথার থেকে ও মাথায় ঘোড়ার দৌড় হচ্ছে, ঘোড়াগুলো দৌড়ে দৌড়ে আমার পায়ে দিয়ে পাশ কাটায় চলে যাচ্ছে, দেখতেছি আমি। আমি ভয় পাচ্ছি না, কারণ ভয়ের জিনিসটা কি এটি তো আমি বুঝি না, আমি এটি পাচ্ছি না। হাঁটতেছি হাঁটতেছি, এরপরে দেখি বড় বড় ষাড়ে লড়াই করতেছে, খুব কঠিন লড়াই দেখতেছি, আমি হাঁটতেছি। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখি বড় বড় দূরে কুকুর জিব্বা বার করে দিয়া, যেমন পানি তৃষ্ণা লাগলে বা অত্যাধিক রোদ লাগলে, তখন তো রাত, রাত কিন্তু একটু হালকা জোসনা দেখা যাচ্ছে, তা ওরা জিব্বা বার করিয়া আসতেছে আমার পায়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। সবাই আমার আমার সাথে টাচ করে না, পাশ কাটিয়ে চলে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি চলছি চলছি। এরপরে যাইয়া বিপাকে পড়ে গেলাম, আমি যে পথটা দিয়ে যাচ্ছিলাম ওই পথ হারা গেছে, ওই পথ আর নাই। এখন আমি কি করি, বিলি মাছ খেলামি, আমি কোন দিক যাব, কি করব, দিশেহারা। তখন আমি চিনতে পারলাম যে ওই যে যে আলোটা দেখা যায়, তখন তো হেরিকেনে পড়তো সবাই, তা কেউ হয়তো কাছারি ঘরে বসিয়া হেরিকেন নিয়ে পড়তেছে, তার আলোটা দেখা যাচ্ছে। তা আমি চিনতে করলাম যে ওটা তো একটা গ্রাম এবং ওই গ্রামে আমার যাইতে হবে, ঠিক আছে আমি ওই আলো সোজাই পাড়ি ধরলাম। তখন কিন্তু আমি ওই পথ নাই, জমির ভিতর দিয়ে যে পথ হয় ওদিকে কিন্তু হাঁটতে কষ্ট হয় না, কিন্তু এবার আমার ঢেলার উপর দিয়ে চলতে হচ্ছে। চলিয়া 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 ওই বাড়ি যে উঠলাম, দেখলাম আমার বাড়ি থেকে 1 কিলোমিটার এইদিকে পশ্চিম দিকে আমি যে উঠছি, তবে যে জায়গায় উঠতাম সেটা হলো আমার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে, আর তার থেকে 1/2 কিলোমিটার পশ্চিমে চলিয়েছি। যাই হোক, গ্রাম পেয়ে গেছি, ওই জায়গাতে আমি বাড়ি গেছি। তা বাড়ি গেলে আমার মা বাবা যদি আমাকে জিজ্ঞেস করে আজকে আমি কি বলবো, কি বলবো আমি? যা কালারি কাম, একজনরা এক আমাকে বাড়ির পাশে কুল গাছে কুল হয়েছে, খাইতে দেয় না, তা ফুলাফান দুষ্টু ফুলাফান ওই কুল পাড়িয়ে খাইতে গেছে। কুল পাড়িয়ে যখন খাইতে গেছে, ওই বাড়ি একটা হট্টগোল হচ্ছে, আমার আম্মা আব্বা ওদের চলে গেছে, আমি কিন্তু এই শখে বাড়ি গেছি। বাড়ি যাইয়া আমি ওটি রাখছি, আমার কিন্তু এই বিলের ভিতর আধা ঘন্টা সময় লাগার কথা, এই বিলের ভিতর আমার আড়াই ঘন্টা সময় লাগছে এই বিল পাড়ি দিতে। মানে কত কঠিন অবস্থা গেছে, কিন্তু এটি আমি আমল করতে পারিনি, আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে আমার সাথে। যাই হোক ভাই, বাড়িতে পৌঁছেছি, পৌঁছানোর পরে আমার মা বাবা ওই বাড়ি থেকে আসে, আসে দেখে যে আমি বাড়ি, তাকে তুই কোথায় আছিস? আমি যদি সত্য কথা বলি তাহলে তো রাগান দিবে। আমি বলছি যে আমি তো মাগরিবের আগে গেছি, আসে বাজারে গেছিলাম, বাজার দিয়ে আসলাম বাড়ি, আপনার কেউ বাড়ি নেই। যাই হোক, মিথ্যে কথা বলিয়া আমি ওই দিনকের মতো ঠেক দিলাম। এই হচ্ছে আমার প্রথম গল্প। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলি। এটাও আমার ওয়াইফির সাথে ঘটা, কিন্তু আমি সেটাকে জড়িত ছিলাম। ঘটনা, আমি যখন বিয়ে করি, ও জায়গা খুব বড় লোকের বোন বিয়ে করি বা বড় লোকের মেয়ে বিয়ে করি, আমি গরিব মানুষ। যাই হোক, আমি তৎকালীন আমলে 90 সালে বিয়ে কাবিন করতে যেয়ে প্রায় 30,000 টাকা খরচ করি। এই ঢাকায় বিয়েটা করি আমি। আমি তখন খুলনার চাকরি করতাম। তা বিয়ে করার পরে আমি যখন খুলনায় ফিরে গেছি, ওদের আমার গ্রামের বাড়ি গেছি, তখন মা বলতেছে যে আমি তো বউ দুঃখতাম, আমি তো বড় ছেলে, বুঝছেন? এই জন্য মা বলতেছে যে আমি তো বউ দেখতাম, তুই তোমার নিলিও না, তুই খুলনাতে গেলি ওই পর্যায়ে যাইয়া তো কাজ করলি, আর তোর বোনেরা ঢাকা আছে, ভাই যে ঢাকা আছে করিয়েছিস, ভালো করছিস। কিন্তু আমি মারা জানাই গেছি, আমি না জানা যায়নি, মাকে বলিয়েই গেছি কি হয়েছে না হয়েছে, আমার বোনেরা আমার ভাই দিয়ে মারে পাইটুয়ে জানাচ্ছে সবসময়। এখন যাই হোক, ভাগ্য আছে হয়েছে, মা যাবে আমার ওয়াইফটি দেখতে। আমি বললাম যে মা, তাহলে আগামী মাসে, আমি তখন খুলনা চাকরি করি প্রাইভেট ফার্মে, একটা বড় ফার্মে চাকরি করি আমি। তখন মারে বললাম যে মা, তুমি তাহলে আগামী মাসে চলো। ঠিক আছে চল। তা আমি মারে নিয়ে ঢাকা আসলাম। ঢাকা আসলে ঢাকায় আমার যে বোন আছে, আরো বোনটা আছে, তো ওর যে বোনটা আমার এই বিয়ের তদারকি করছিল, ও আর কি করলো যে মা চলো তাই যাই। তা আমার সম্বন্ধে বলল যে ঢাকার বাড়ি তো কোনো কিছু না আমার, আমার তো গ্রামে সব কিছু, তা আপনারা চলেন আমার গ্রামেই চলেন। তা হ্যাঁ চলেন গ্রামে আমি যাই, আমিও তো যাইনি, তা চলেন যাই। তা আমরা গ্রামে গেছি, কিন্তু আমি 5টা সুতি শাড়ি, ভালো সয়েজ আমার সয়েজ মতো আমি 5টা সুতি শাড়ি কিনছি, কারণ কাবিনী সময় তো অনেক কিছু দেওয়া হয়ে গেছে, এখন তো নতুন কিছু দেওয়া নাই। কিন্তু আমার মা যাচ্ছে, মা তো আর খালি যেতে চাইছি বলে না, বউ দেখছি, তা আমি 5টা নতুন শাড়ি কিনলাম। শাড়ি কেনার পরে মারে নিয়ে গেছি সেজেগা, মিষ্টি টিষ্টি কিনে নিয়ে গেছি, যেরকম বিয়ে বাড়ি যাইতে হয় মা সেইভাবেই গেছে। এখন আমার সুমন্দির সুমন্দি তাঁরা দাওয়াত দিচ্ছেন, তাদের আবার একটা বোন আর আমার এদিকে সুমন্দি একজন, গড়ে তাদের সাথে কিন্তু অনেক মিল মোহব্বত। এখন দাওয়াত দিছে, তা গেছি খিবাড়ি। যার পরে যে ঘটনাটা ঘটল, আমরা খাওয়া দাওয়া করিয়া আসরের পরে যখন আমরা আসতেছি, তখন আমার ওয়াইফ কিন্তু এই নতুন শাড়ির একটা শাড়ি পরে গেছিল। আসতেছি তখনই মানে কেমন কেমন একটা ভাব, আচ্ছা উনরা আবার কারোর সাথে কথা বলে না তেমন, পর্দা তখন ডাইরেক্ট করতো না, কিন্তু কোন ছেলে পেলের সাথে গল্প করা, অমক তমক ভাই বোনের সাথে গল্প করা, এগুলো করতো না, কনজুম। তা যাই হোক, তা কেমন একটা ভাব, আমি আর কিছু বলিনি। বাসায় আমার শ্বশুরের বাড়িতে আসলাম, আসিয়া উনি আসরের নামাজও পড়ছে, আমিও পড়ছি বাড়িতে, মসজিদ দিয়ে আমি যাইনি, বাড়িতে পড়লাম। পড়ার পরে মাগরিবের নামাজের শেষে ঈশার আজান দিছে, আমি মসজিদ দিয়ে গেলাম, নামাজ পড়ে আইছি। আসার পরে আমার যে শাশুড়ি উনি বলো যে বাবা তোমরা এই ঘরে চলে এসো খাইতে এসো, ওনারা আবার দূরে ঘর, তা আমরা গেলে ওই ঘরটাই থাকতাম। দুটা ভালো ঘর কিন্তু আমরা গেলে সেপারেট ওই ঘরেই থাকা হতো আমাদের। যাই হোক আমরা চলে এসলাম এই ঘরে, এই ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। আমার বোন গেছে, আমার ভগ্নিপতি গেছে, আমার মা গেছেন, আমার একটা ছোট ভাগ্নি ছিল ও গেছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার শ্বশুর সাথে ছিল, আমার সুমন্দি সুমন্দির বউ, সবাই আমরা একসাথে খাইতে বসলাম। খাইলাম, খাইয়ে টাইয়া আমরা ওই ঘরে চলে গেছি, পাঠাতন ঘর বলে ওই পাঠাতন ঘরে গেছি, শুয়ে পড়ছি। হঠাৎ করিয়া আমার ওয়াইফ কান্না করতেছে। সে কি কান্দা? আরে কান্না কান্না কান্না। আমি কি রে কি ব্যাপার? তখন আমি ডাকতেছি, আমার ডাকে ছাড়া দেয় না। তখন আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, কি ব্যাপার? তখন আমি আসতে যাইয়া আমার মাকে ডাক দিলাম, মা মা। মা কিন্তু কান সজাগ, উনি অমনি ঘরের বেরোয়ছে, বেরোয় কিয়েছে, আমি দেখো তো তোমাকে বউ কান্না করতেছে কে? এত কান্দার তো কোনো মানে নাই। তা মা গেছে, মা যাইয়া মা জিনিসটা টের পাইছে, টের পাইয়া উনি আতেল কুসি পড়িয়ে ফু দিচ্ছে, চাজকুল পড়িয়ে ফু দিচ্ছে, সূর্য ফাতে পড়িয়ে ফু দিচ্ছে, কিন্তু কোনো অবস্থায় তাকে সামাল দেওয়া যাচ্ছে না। হঠাৎ করিয়া ওনার মনে পড়ল যে ওনার গলায় একটা তাবিজ আছে, এটি একটা চেন আছে, রূপো চেন, এই রূপো চেনের সাথে দাঁত খিলাল করার জন্য একটা ই আছে, ওর সাথে কান পরিষ্কার করার জন্য কিনতে পাওয়া যায় ওইগুলো একটা আছে, আর ওই তাবিজটি আছে, তাবিজটি খান জানালি মাজারে রোজগার তাবিজ। তা উনি তখন ওই এক গ্লাস পানির ভিতর ওই তাবিজটি দিয়া কয়েকটা চুবনি দিলেন, চুবনি দিয়া ওই পানি দিয়ে যখন ছিটে দিচ্ছে মুখে, তখন সে কিন্তু কাঁপিয়ে উঠছে, কাঁপিয়ে উঠছে এবং কান্না বন্ধ করছে। কান্না বন্ধ করার পরে দেখা গেছে সে দেখি ঘর ভরা লোক, তার কাকারা কাকিরিয়া সবাই ঘর ভরা লোক দেখিয়া করছে, কি এত লোক এই ঘরে কেন? তা আমার মা বলতেছে যে তুমি না ডাকলা সবারই, কই আমি ডাকলাম? আমি তো ঘুমা গিয়েছিলাম, আমি তো কিছু জানি না। যাই হোক মা কল যে আলহামদুলিল্লাহ, তা ঘুমাও। তা ওই রাত্রে আমাকে আর ওই ঘরে ঘুমাইতে দেওয়া হল না, আমাকে নিয়ে এসে হলো এই ঘরে। এই ঘরে তো আমার আম্মা আমার বোন টোন ওই ঘরে, ও ঘরে বড় ঘর, ওই ঘরে যে ঘুমাইল। কিন্তু পরের দিন সকালবেলা এই জিনিসের কি করা যায়, এটিয়া আমার ওই বোন জামাই এবং আমার সুমন্দি ওনরা মিলিয়া টঙ্গি বাজারে আসিয়া বড় ইমাম সাহেব, টঙ্গি মসজিদের বড় যে ইমাম সাহেব ছিল, ওনাকে দিয়ে একটা তাবিজ নেয়, তাবিজ নিয়ে ওই তাবিজটা দেয়, তারপরে উনি এই এটির থেকে মুক্তি পায়। এই হচ্ছে আমার দ্বিতীয় ঘটনা। এবার আমি আমার তৃতীয় ঘটনাটা বলছি। এটা আমার একটা মামাতো বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা, কিন্তু আমি সবসময় কাছে ছিলাম। ঘটনাটা এমন, আমি আগেই বলছি যে আমার মামাবাড়ি বাগড়ার থিতলমারি, আমি ওই জায়গা থেকে পড়াশুনো করতাম, কলাতলা ইউনিয়ন, কলাতলা গ্রাম। আমি ওই জায়গায় লেখাপড়া পরিবেশ ভালো থাকার জন্য আমার বাড়ি থেকে ওই জায়গায় যাইয়া আমি লেখাপড়া করতাম মামাবাড়ি থেকে। তা আমার মামাতো ভাই বোন এরাই আমার ঘনিষ্ঠ আত্মীয়। এমন একটা ঘটনা ঘটল, আমি তখন মেট্রিক পাস করিয়া আমি খুলনা যেয়ে চাকরি নিয়েছি, চাকরি করতেছি। এই মামাতো বোনটা তখন আমার থেকে অনেক ছোট, আমি মেট্রিক পাস করে চলে গেছি, ও তখন ক্লাস সিক্সে পড়ে। তা শিখতে পড়ে তা ওর চেহারা ছবি খুব ভালো, আমি নাম বলবো না, নাম বলা এখন সে ঘর সংসার করতেছে, হয়তো কোনো শ্বশুর বাড়ির থেকে কোনো সমস্যা হতে পারে, এই জন্য আমি নাম বলব না। যাই হোক ও ক্লাস শিখতে পড়ে, ও স্কুল তো হচ্ছে পূর্ব সাইডে, মাঝখানে মাঠ, তারপরে হচ্ছে গ্রামের লোকের চলার রাস্তা, কিন্তু স্কুলটা উত্তর দিকে পশ্চিম দিক ফেরানো, যার জন্য স্কুলের পাশ দিয়া ওই ছাত্রছাত্রী যাওয়ার একটা রাস্তা আছে আলাদা। আর এই যে মেইন রাস্তা মানুষের চলাফেরা করার জন্য, এই জায়গা আছে একটা কতগুলো তাল গাছ, অনেক তাল গাছ সারিবদ্ধভাবে তাল গাছ, দেখতে খুব সুন্দর লাগে। তা ও স্কুলের থেকে যখন বেরোয়েছে, আগেই বলছে যে ওর চেয়ারটা খুব সুন্দর ছিল, ওর মাজা চুল ছিল মাজার নিচেই প্রায় হাঁটু পর্যন্ত। ওই দিন ওই চুল ছাড়িয়ে দিয়া আসছে, ওই তাল গাছের উপর এক দিন ছিল, দিন তো আর আমরা দেখতে পারি না। ওই দিনটা ওর উপর নজর দেয়, ওর উপর নজর দিলে ও বাড়ি যায়, বাড়ি যেয়ে উপরটা বলা আরম্ভ করে দেয়, প্রথমে যাইয়ে বইগুলো ছুড়ে মারছে, আরে এ কি, ও তো ভদ্র, ও এরকম করতেছে কে, মামা মামি কেউ বুঝতেছে না কি হচ্ছে, ওই বালিশ বিছনা ফেলা দিচ্ছে, খাবার টাবার ফেলা দিচ্ছে, আরে এ কি। ওই গ্রামের ওই যে ঝাড়ফুঁক করে এরম লোক ডাকলো, ডাকিয়া ঝাড়াইলো ফুসাইলো, কিন্তু এতে আসলে কোনো কাজ হয়নি, না হলে পরের দিনই খুলনা নিয়ে গেল। আমার এক মামা খুলনায় চাকরি করতেন, ও জায়গা নিয়ে গেল ডাক্তার দেখাইতে। এ কিন্তু আমার বড় মামার মেয়ে, মেজ মেয়ে। আর যে মামার কাছে গেছে ওই মামাটা হচ্ছে চার নম্বর, তিন নম্বর উনি হচ্ছেন, তিন নম্বর না চার নম্বর, উনি চার নম্বর। এখন ওনার কাছে গেছে, তা মামার তিনটে ছেলে তখন, কিন্তু কোনো মেয়ে নেই। তা ওই মেয়েটার কিন্তু আর একটা মামা আছে, যে তিন নম্বর মামা, তারও কোনো মেয়ে নেই, তারও ছেলে, এরা কিন্তু সবাই ওই মেয়েটাকে ভালোবাসে, লেখাপড়াও ভালো, চেহারা ছবিও ভালো, চরিত্রও ভালো, আলাপ ব্যবহার ভাষা সব ভালো, অর্থাৎ সবাই তারা ভালোবাসে। এখন ওর কথা শুনে পাগল হয়ে গেছে সবাই, তাই খুলনায় একটু ডাক্তার দেখাইয়েই আমার বলতেছে যে ওরা ঢাকা নিতে হবে, চল তুই ঢাকায় যাই চল। আমি আবার ওর যে কথাগুলো বলতাম ও আমার কথাগুলো শুনত। আমি যদিও চাকরি সুবাদে এক জায়গা থাকি, মামার বাসা অন্য জায়গা, কিন্তু আমার চাকরি ডিউটি ঠুক বাদ দিয়েছি, আমার ওর কাছে দিয়ে ওকে সেবা করতে হতো। তা যাই হোক, কারোর কথা শোনে না, আমার কথা শুনে করতাম। তা ডিসিশন নেওয়া হলো যে ঢাকায় নিয়ে আসতে হবে। আমি কিন্তু এর দুই মাস আগেই যে বিয়েটা করছি, দুই মাস আগে বিয়ে করিয়ে কাবিন করে গেছি, আমি ছয় মাস পরে আমার ওয়াইফকে তুলে নেব, এটি কথা ছিল। তা আমি এই দুই মাসের ভিতরে আসার তো কোনো প্রশ্নই ছিল না, কিন্তু তারপরে মারে নিয়ে একবার আসলাম এক মাসের মাথায়, আর এই দুই মাসের মাথায় মামাতো বোনকে নিয়ে আসতে হচ্ছে। আসলাম, আসিয়া সায়েন্স ল্যাবরেটরি একজন চিকিৎসক ওনাকে দেখানো হলো, উনি এক মাসের ওষুধ দিলেন, বললেন যে খাওয়ান দেখেন কি হয়, এক মাস পরে আসবেন। আচ্ছা ঠিক আছে। আমি যখন বাসায় ফিরেছিলাম ওনাকে নিয়ে রাত্রে, সবারই বললাম যে ও যেন বাথরুমে কখনো দরজা না আটকাইতে পারে, কারণ ঘরের ভিতরে দরজা আটকাইলে একটা ব্যবস্থা আছে, কিন্তু বাথরুমে দরজা আটকাই দিলে আর কোনো ব্যবস্থা থাকবে না, অতএব বাথরুমে যেন দরজা না আটকাইতে পারে। সবাই বললো ঠিক আছে, সেইভাবে রাখা হচ্ছে। বোনের বাসা, বোন তো মামাতো বোনকে তো ফেলাই দেবে না, কিন্তু আমার সম্বন্ধী দাওয়াত দিল তার বাসায়, মানে তার বাসায় দাওয়াত দিচ্ছে মামা আমার সাথে, মামাতো বোন দুটি মামা ছিল, এদিকা বড় মামা এবং আমার ওই চার নম্বর মামাটা, তা নাম বলবো না, আমি নাম বললে সবাই চিনে ফেলবেন, যারা খুলনাবাসী তারা সবাই চেনবেন, নাম বলা যাবে না। এখন গেলাম সমুদ্রের বাসায়, বড় লোক মানুষ, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে রাত্রে ওই বাসায় থাকার কথা বলল, আমার ওয়াইফ আবার ওই বাসায় ছিল, তার একটা ভাই দুটি বোন তারা ওই বাসায় ছিল, বাদ বাসা ছিল। যাই হোক, আমি বললাম যে না, এই বাসায় থাকা যাবে না, কারণ আমার বোন ওর পাগল, রাত্রে যদি পাগলামি করে আমরা ভাই বোন সহ্য করব, নূতন আত্মীয় আপনি, আপনি কেন সহ্য করবেন, দরকার নাই। তা বলল যে তোমার বোন যদি পাগল তো সে তো সুস্থ শরীর না, যদি পাগলামি করে আমিও সহ্য করব, অসহ্যের কি আছে, পাগল হয়ে গেছে, তাই বলে কি তার আচরণ সহ্য করা যাবে না। তা আমি তো বউ, আমার বোন টোন, আমার আপন বোন যে, ও বলল না ভাই আমরা বাসায় যাই, আমি চল বাসায় চল। আমার ওয়াইফকে সহ আমার বোনের বাসায় আসে থাকলাম। বেশ, আমাকে তো এক মাসে ওষুধ দেওয়া হয়েছে। তা পরের দিন আমরা খুলনা চলে গেলাম, বেশ ভালো, এক মাস ওষুধ খাওয়াইলাম। এক মাস পরে ফিরে আবার আনছি, ডাক্তার বলল ওষুধ চলবে। তা ওষুধ চলছে, চলছে, ভালো আছে, ভালো আছে। এখন কিছুদিন ভালো গেছে, কয়েক বছর ভালো গেছে, যার পরে একদিন আবার এই পাগলামি আরম্ভ করছে। করলে মামারা আবার ওরে নিয়ে, আমি বললাম টেলিফোনে যোগাযোগ হলো, তখন মোবাইল ছিল না, 94 সালটার। তা আমি মামাদের বললাম যে মামা আপনারা ওরে নিয়ে চলে এসেন, তখন আমি বাসা নিয়ে থাকি ঢাকায়, নিয়েছেন। আসার পরে আমি ডাক্তারদের গেলাম, ডাক্তার বলল কি যে এক মাস পরে ফিরে আবার আসবেন। তা আমি তখন ওই 4 নম্বর যে মামা, নাম বলবো না আমি, উনি খুব সুনাম ধন্য ব্যক্তি, অনেক কিছু ভাই, অনেক কিছু আছে যেগুলো গোপন রাখতে হচ্ছে আমার, ছোট কথা বলা উচিত কিন্তু বলা যাবে না। এখন আমি বড় মামাকে বললাম যে মামা আর মামিকে যে আপনারা এক মাস পরে ফিরে আসতে হবে, তার সাথে এক মাস বাসায় থাকেন, বাসায় থাকলে কি হবে, ওরে আপনারা দেখবেন আপনার বউ রান্না করে খাইবে, কিন্তু আপনার বউ যদি ও পাগল মানুষ দৌড়িয়ে রাস্তায় চলে যায়, তার রাস্তাতে তো ধরিয়ে নেবে না, সে এখন পর্দা করে এবং তারা এই মাইন্ডেডেড। তা বলল কি যে ঠিক আছে, তা তাই এক মাস থাকলাম, কি আর করা, মামাও থাকলো, মামিও, মামিরিও রাখলাম, বেশ ভালোই চলছে, ভালোই চলছে। এক মাস পরে গেলাম, কিন্তু আসলে উন্নতি হচ্ছে না। তখন বলল যে আগামী এক মাসের ওষুধ দেওয়া হলো, নিয়ে যান, যদি এই ওষুধে ভালো না হয় তাহলে হাই ট্রিটমেন্টে চলে যেতে হবে, তাতে আপনাদের ডেইলি 1000 টাকা খরচ হবে, অন্যান্য আপনার খরচ বাদ রুগীর পিছনে 1000 টাকা খরচ আছে। তখন আমার গ্রামে এক বিঘা জমি 5000-6000 টাকা বিক্রি হয়েছে, 5000 টাকা, 3000 টাকা, 4000 টাকা বিক্রি হয়, তা 30000 টাকা খালি রুগীর জন্যই আনতে হবে, কি আর করা। মামা রে কল, মামা কি করবেন, কি দেখ আল্লাহ আল্লাহ করে যদি ভালো হয়ে যায় তো ভালোই, আল্লাহ জমি জমা বিক্রি করে আনতে হবে। কিন্তু আমার যে আর দুটি মামা, তারা বলবেন না জমি বেচার কোনো দরকার নেই, টাকা আমরা দেব, তো দেখ যদি এটি ভালো না হয় তাহলে ফিরে আবার টাকা দেবো, অসুবিধা কি, ভাই জিনেও আমাদের, তা ঠিক আছে। কিন্তু এই তারিখে মামা মামির সাথে ওর পাগলামি তো কমেনি, অতএব তো আমি ছাড়িয়ে দিতে পারি না, আমি নিজে রন হয়ে গেলাম। তা যাওয়ার পরে বাসার থেকে বাথরুম করে গেছে ভাই, গাবতলি যে আমি আড়িতে হয়ে যাইছি, তো তখন গাবতলি যে ও আবার বলতেছে ভাই আমি বাথরুমে যাব, আমি চল, কিন্তু ওই বাথরুমে গেলে তো হাত ভরি রাখি যাতে ও সেকেন্ড না লাগাইতে পারে, তো ও জায়গাও আমি তাই করলাম, বাইরে দাঁড়াইয়া হাত ভরি রাখলাম, ও বাথরুম শেষ করিয়া বেরোইছে, বেরোলি আসিয়ে গাড়িতে বসে, তা গাড়িতে বসলে ও যাচ্ছে যাচ্ছে মানিকগঞ্জের কাছে, যে মানিকগঞ্জ আর একটা দূরে এই ঝুমা, ও আবার বলতেছে ভাই আমি বাথরুম যাব। আমি এই নিয়ে তোর গাবতলির থেকে আমি বাথরুম করাই আনলাম, এ তো পরিবহনের গাড়ি ভাই, এ গাড়িতেও হঠাৎ কোনো থামায় বাথরুম করা যায় না, তা তুই আর একটু ধৈর্য ধর, ওই আর চেয়ে ঘাটে গেলে তোরে আমি সুযোগ করে দেব। তা ওকে না আমার বাথরুমে প্রেশার দিছে, আরে আমি তুই বাথরুম করে দে, যত কিছু আছে আমি দেখব, তুই কর, তা আবার করবি না। তা আমি করব, তুই কর না, আমি যা করার দরকার আমি করব। তো ভাই ও আসল তো বাথরুম কিছু না, এটা হলো একটা ভাবতাবাদী, এর ভিতর দেখা গেল গাড়ির ইঞ্জিনে আগুন লেগে গেছে, তখন গাড়ি থামা দিছে, গাড়ি থামা দিলে সবাই আমরা নামছি দৌড়াইয়া। নামার পরে ওই যে বলছে যে ভাই বাথরুম করব, আমি তখন চিন্তা করলাম, তখন একটা ডাইভেশন রোড গাড়িটি তখন ছিল ডাইভেশন রোডের উপর, মানে রাস্তায় কাজ হচ্ছে ওই পাশে যেটা রোড করা গাড়িটা ছিল ওই পাশে, আর এই রোডটা বলো এই রোডটা যেহেতু গাড়ি চলাচল বন্ধ কাজ করতেছে। এখন আমি চিন্তা করলাম তাহলে ওই পাশে যাইয়া ওই রাস্তার নিচে নামাইয়া ওকে আমি বাথরুমটা সাজিয়ে নিয়েছি। তা আমি ওখানে গেছি, ওই জায়গা পানি টানিয়ে গেছে, পানি টানিয়ে গেছে কিন্তু কুসুরিগুলো দাঁড়ায় আছে, শুকোয়েও জানি সব কাঁচা পাকা এই অবস্থায়। তা যাই হোক, ওরে আমি বললাম তুই এ যা বয় আমি ছুড়ে দাঁড়াচ্ছি। তো আমার কাছে ভাই আমি তো পাজামার গিট খুলতে পারতেছি না, তা আমি গিটটে খুলি আবার হাতে কাপড়টা ধরাই দিয়া আমি একটু ছুড়ে দাঁড়াচ্ছি। যতই হোক মামাতো বোন, নিজের তো বিবেক বলতে কোনো একটা জিনিস আছে, আমি আসছে একটু ছুড়ে দাঁড়াচ্ছি। ও ভাই ওই কচুরির উপর দিয়ে দৌড়িয়ার মুসকে আমি অবাক, আরে কি লো, আমি ওর পিছনে ছুটছি কিন্তু আমার পায়ে হলো শু সাফারি পরা, আমি আমি দৌড়ে যাই ওরে, মানে ও এখন পানির উপরে যে কচুরি পাশে যে পানি সে পানির উপরে কচুরি সেই কচুরির উপর দিয়ে যাই ও, আর আমি লাভ দিয়ে খালি ওর মাজাটা ধরতে পারছি ভাই, মাজা ধরছি এখন আমার হাত ছিঁড়ে চলে যাচ্ছে কিন্তু আমি ওরে রাখতে পারতেছি না। ও খালি কয়েক ভাই তুমি আমার ছাড়িয়ে দাও, ভাই তুমি আমার ছাড়িয়ে দাও। আমি ছাড়িয়ে দিলে কি হবে না হবে সেটা তো পরে কথা, কিন্তু আমি হাতিতে তো ছাড়তে পারতেছি না, আমি ওরে মাজাটা খুব ভালোভাবে ধরছি কিন্তু আমার হাত ছিঁড়ে যাচ্ছে। আমি কি করব, আমি ডাক দেব কথা বলবো, এই শক্তি আর আমার কাছে ছিল না। ভাগ্য ভালো ছিল ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসের একটা ছুটি ছিল, খুলনার অঞ্চলের ছেলে মেয়ে তারা বাসাদের ছিল, তারা ওই গাড়িতে ছিল। তা গাড়ির ইঞ্জিন কিন্তু ও যখন নামিয়ে গেছে ওই আগুন নেমে গেছে, আগুন নেই ওই জিনটার, তো ওখানে উৎপাদে থাকে ওই কাজ করছে, এটা আমরা তো বুঝতে পারিনি। ও করছে কি, ও নামিয়ে দেওয়ার পর গাড়ির ইঞ্জিন থামিয়ে গেছে কিন্তু ওই যে আমি নামায় নিয়ে যাই ওরে যখন বাথরুমে নিয়ে গেছি, তখন অনেক ছেলে মেয়ে দেখছে, তারাও বসছে যে হয়তো বাথরুমে গিয়েছে কিন্তু আসেই না, গাড়ি ছাড়তে পারতেছে না। তখন ওরা নামছে, নামিয়ে দেখে গেছে যে কি এলো কই গেল, দেখে গেছে ওই অবস্থা। ওরা তখন হইন দিয়ে দৌড়ে নামছে, ওরা যখন দৌড়ে নামছে হইন দিয়া তখন কিন্তু বাসে সম্পূর্ণ লোক ফিরে আবার নামিয়েছে, তারে কি হলো ওরা আবার নামলো কে, তা আসিয়ে দেয় ওই অবস্থা। তা ওরাও কিন্তু লাভ দিয়ে পানির ভিতর নামিয়ে গেছে, নামে যে আমাদের বুক সমান পানি আর ও কিন্তু কচুরি পোনার উপরে। এখন ওরে বলতেছে যে আমি ইসে দিলাম যে ওর মুখ টোকে টানিয়ে এদি কেন, হাত টানিয়ে মুখ টোয়া এদি কেন, তাহলে ওর জ্বর কমে যাবে। ওকে ইসে দিছে, আমি তখন আমার কথা বলার আমার কোনো শক্তি নেই, এখন হয়তো আর দুই তিন মিনিট পরে আমার ছাড়িয়ে দিতে হতো, আমি আর রাখতে পারতাম না, কি হতো আল্লাহই জানে। এখন ওরা ওই হাত ধরিয়া টানিয়ে দিক যখন ঘুরোইছে, ঘুরে ঢিল দিচ্ছে, তারপরে কিন্তু স্বাভাবিক ছাবাবি করে নিয়ে উপরে উঠিয়েছিলাম। আমি তো কাদা যে চারটি ফাটা ছিল লাফায় নামছিল, ওরা কাদা টেতে মাখা, কিন্তু গাড়িতে বলতেছে যে আপনার কাদা হোক কাদা হোক, সে পরে আপনারা আজ আর ইচ্ছে ঘাটে যেয়ে ধোয়া ধুই করেন গাড়িতে উঠেন। তাই আমরা গাড়িতে উঠে গেলাম, তা আর ইচ্ছে ঘাটে যেয়ে সবাই আমার বলতেছে যে আপনার তো বোন। আমি হ্যাঁ আমার বোন, তা আপনি ওর মাথা ধরবেন আর পাশে আমরা থাকব, কারণ লঞ্চে পার হতে হবে, ও যদি পানি ভিতরের পদ্মাতে লাভ দিয়ে পড়ে যায় পদ্মা নদী, তাহলে কি হবে? তা আপনি শুধু আর মাথা ধরে রাখবেন আর বাকি আমরা দেখব। ওই যে মেয়েরা ছিল, মেয়েরা বলছে যে আমরা আগের থেকে ওর ধরে রাখতেছি, আপনি মাথা ধরবেন আমরা দুই হাত ধরবো, ওর লঞ্চে উঠাইতে হবে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু লঞ্চ ঘাটে যে দেখি কি না ও ফ্রি আপসে উঠে গেল লঞ্চে, কোন ঝামেলা করেনি, কিন্তু আমরা রেডি, কোন ঝামেলা করিনি, উপাস চলে গেলাম। তা আমি বললাম সবারই যে ভাই আমার তো একটা মামা এই ফরিদপুরে চাকরি করে, অবদেশা চাকরি করে, তা আমি নামিয়ে ওয়ারে নিয়ে মামার বাসা দিয়েছি, আমি তো কাদা টাদা মাখানো, তা আমি ওর বাসা যাই, কাদা শুকিয়ে গেছে, ফরিদপুর যাইতে কাদা শুকিয়ে গেছে। তা এখন সবাই আমার বলতেছে যে তাই যান নামিয়ে যান, ঠিক আছে, আমি তো জানি যে মামি ও জায়গা আছে, আমরা যেই গেছি যে শুনি কি মামি খুলনায় গেছে ওর দেখতে, তো উনি খুলনায়, এখন আমরা এই জায়গা মামি নেই, তাহলে তো থাকা ঠিক না। তাড়াতাড়ি মামা হোটেলতে খাবার আনলো, খাইলাম, খাইয়ে অন্য গাড়িতে আমরা চলে গেলাম, ও যে পরিবহনের গাড়িতে আমরা টিকিট কাটছিলাম ওটা তো চলে গেছে, আমরা অন্য গাড়িতে খুলনায় যেয়ে পৌঁছালাম। পৌঁছানোর পরে ওরে বাসায় নেওয়ার পরে সব আত্মীয় স্বজন বললাম যে আমার মনে হচ্ছে ওকে জিনে ধরছে, ওর এই পাগলের ট্রিটমেন্ট বাদ দিয়ে এখন জিনের ট্রিটমেন্ট করতে হবে। আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা বললে ওরা সবাই বলল তো তাই মনে হয়, তাহলে দেখি জিনের ট্রিটমেন্ট করিয়ে। আচ্ছা ঠিক আছে, তখন একটা খবর পাওয়া গেল বাঘেরহাটের ভিতর সুগন্ধি একটা গ্রামের নাম, ওই জায়গা এক লোক জিন ছড়াইতে পারে। খবর শুনে পরের দিন আমি আর ওই চার নম্বর যে মামাটা, ওই মামা দুজনে চলে গেলাম, যাইয়া ওনার কাছে কথাবার্তা বললাম, তা উনি ওনার যে জিনটা তাকে হাজির করল, হাজির করার পরে তার সাথে কথা হলো। দেখেন মানুষ কিন্তু, আমি তার জব্য নিয়ে যাই, ওই জিনটিয়া কথা বলতেছে, ঘরের তো অন্ধকার সন্ধ্যার পরে রাত চারটার দিকে, ঘর তো অন্ধকার, ওই জিনটিয়া একটা চৌকির উপর, জল চৌকি বলে আমাদের দেশে, ওই জল চৌকির উপর বসছে, কবিরাজটা আর একটু ওই পাশে উত্তর দিকে বসছে, আমরা দক্ষিণ সাইডে বসছি, উনি মাঝখানে জল চৌকির উপর বসা, এখন তিন দিক থেকে কথা হইলে বোঝা যায় যে কে কথা বলতেছে, তাই না? কথাটা ওই জিনের সাথে হচ্ছে আমার। তাই আমি বললাম যে হুজুর উনি বড় আলেম, উনি ঘোড়ডাঙ্গা মাদ্রাসা থেকেও লেখাপড়া করছেন এবং বড় আলেম উনি, উনি কয়েকটা মাদ্রাসায় লেখাপড়া করছে, তার ভিতরে ঘোড়ডাঙ্গা নাম করা মাদ্রাসা গোপালগঞ্জের ভিতরেটা, এই মাদ্রাসায় উনি পড়েছে। তাই উনি বলল যে আমি তো ওই মাদ্রাসার ছাত্র, আর লোকেশন একবার বলিয়ে দিল আমাকে, ঠিক আছে, বল কি যে আপনি এক কাজ করবেন, কালকে ওনাকে নিয়েছেন, রুগীটাকে নিয়েছেন। তা বললাম যে হুজুর আমি যে রুগীটা আনবো, রুগীটা তো পাগলামি করে, তা পাগলামি করলে তার আনা তো খুব কঠিন, তা আপনি যদি পারতেন যাই একটু ঝাড়িয়ে দিতেন, যাতে আমরা কালকে আপনার এই দরবারে নিয়ে আসতে পারি, এরম একটা ব্যবস্থাগুলি কেমন হয়? তা উনি বলল ঠিক আছে, আমি রাত ১২টার দিকে যাইয়া ওকে ঝাড়িয়ে দেব, ওই দিনই রাত ১২টা এসে ঝাড়িয়ে দেবে। তা ঠিক আছে, আমি আর আমার মামা দুজনে চলে আসলাম, চলে এসে বাসায় এসে এই কথা বলাতে, বাসা মানে চারটা বাড়ি ছিল, কয়েকটা ফ্যামিলি ফ্ল্যাট ছিল, সবার কথা যে দিন কখন আসে দেখতে হবে, শুনতে হবে, কি হচ্ছে দেখতে হবে, আচ্ছা ভালো কথা। কিন্তু রাত ১২টার পরে উনি আসার কথা, উনি ১২টার পরেই এসে, যে পড়তেছিল সেই পড়ার টেবিলে ঘুম, কিন্তু এর আগে যখন ছাদের উপর হাঁটতে ছিল দিনটা, তখন এই যে আগেকার মানুষ কাঠের খড়ম পা দিত, খড়ম বলে ওটাকে, এই খড়ম পা দিত, এই খড়ম পা যে হাঁটতে যে শব্দ হয় ছাদের উপর এরকম শব্দ সবাই শুনছে। সবাই শোনার পরে সবাই তো এই তো দিন আইসে যাচ্ছে, ঠিক ঠিক আছে সবাই যাক না, কিন্তু হঠাৎ করে সবাই ঘুম, কেউ জাগনা নেই। দিনকে আইছে ওরে বলি দিছিল যে ওর আব্বার কাছে, ওরে শোয়া রাখেন ওর মার কাছে না, কারণ যদি সে টের পায় আমি জিন তাহলে সে ভয় পাবে, কিন্তু ওর আব্বা তো একটু সাহসী হবে, তা ওর আব্বার কাছে ওরে শোয়া রাখেন আমি জেগে দিয়েছিল। মামা পাশে ঘুমিয়ে গেছে, দিনকে ঘরে ঢুকছে, কোন পথে ঢুকছে, ঘরের দরজ দেয়া ঢুকছে, ঢুকেও ওরে ঝাড়িয়ে দিছে, ঝাড়িয়ে দেওয়ার পরে যখন চলে যায় তখন দরজাটা খুব জোরে একটা বাড়ি দিছে, বাড়ি দেওয়ার পরে ওই চার তেলা পর্যন্ত সবাই সজাগ হয়ে গেছে, আবার ঘুম ছিল সব সব সজাগ হয়ে গেছে। ভাই এখন দেখে লাইট জ্বালাইয়া সবাই কিন্তু লাইট অফ করে দিয়েছিল, দিন এসে গেছে, এখন লাইট জ্বালায় দেখে যে ও রুমের ভিতরে একা একা হাঁটাহাঁটি করছে। তো ওরে জিজ্ঞেস করা হয়েছে যে কিরে তুই ঘুমাস রে, তাকে আমি তো ঘুমেছিলাম, তা ওই হুজুরাই ছিল, হুজুরাই সে আমরা ঝাড়িয়ে দিচ্ছে। সবাইকে কি যে আমরা কেউ টের পাইলাম না, কি হয়ে গেল, যাক ভালো, তা কি বলছে তোরে, বলছে কালকে আমরা যাইতে, তা ঠিক আছে কালকে পাগলামি করিস না যাচ্ছি, ঠিক আছে রাতে ঘুমে টুমে থাকলো। পরদিন বিকেলবেলা ওরে নিয়ে গেছি, ভাই ভয় কিন্তু পাই না, বলি মুখে ভয় পাই না, কিন্তু এত সহজ না, এত সহজ না, আমার মতো লোক সেদিন আমি বুঝছিলাম কেমন লাগে। যাক ভাই আমি আসল কথায় যাই, আমরা ওনার বাড়িতে যাওয়ার পরে উনি যখন আসন দিছে, যখন ওনাকে ডাকছে, তা উনি আগেই বলছিল যে মোটর সাইকেলের শব্দ হয়, এরকম শব্দ করতে করতে আসি আমার ঘরের তালে পড়বে, আপনারা অনুরোধ করে নামাইয়েন, আমি অনুরোধ করলে রাগ হয়ে যায়, কারণ ডেলি ডেলি ডাকা হয় তো আমার উপর রাগ হয়ে যায়, কিন্তু আপনি বিপদে পড়ছেন, আপনি ডাকবেন আপনার উপর রাগ হবে না, আপনি ওনাকে ডেকে আনবেন নামাবেন। আচ্ছা ঠিক আছে আইছে, আচ্ছা পরে আমরা বললাম যে হুজুর আপনি নামেন, আমরা খুব অসুবিধের ভিত্তি আছি, আপনি একটু নামেন। যাও উনি নামছে, আগের দিন তো ঝাড়ি দিয়েছে ওনারও খেয়াল আছে, নামছে, নামিয়া ওই মাঝখানে চৌকি উপর বইছে, কিন্তু তখন হাদিয়ের টাকা বলছে যে হাদিয়ের টাকাটা ওই কবিরাজ বলছে আপনার হাতের মুঠের ভিতর রাখেন, হাতের মুঠের ভিতর রাখেন, পকেটে রাখেন না, যে টাকাটা দিতে আনছেন হাদিয়া ওনার 300 টাকা হাদিয়া ছিল, উনি এই টাকাগুলো মাদ্রাসায় দান করেন, ওই যে সমস্ত মাদ্রাসায় উনি পড়ছেন ওই মাদ্রাসায় দান করে, এই জায়গা থেকে 50 টাকা পাইত ওই কবিরাজ, 250 টাকা সে নিয়ে যেত, সে দান করত মাদ্রাসায়। এখন আমি এই টাকাগুলো হাতে নিয়ে রাখছি ভাই, হাতে মুঠ করে রাখছি, কিন্তু এই মাঝখানের নখটা একটু ফাঁক করে রাখছি, যাতে টাকাটা নিতে গেলে আমার এই ধারে টাচ লাগবে, আমি টের পাব, এটা চালাকি। ওই উনি ওখানে বসিয়া ওই টাকাটা হাতে বিদ্যুতে নিয়ে গেছে, একটা নখ খালি আমি একটু জাগনা রাখছি, সেটা টাকা নিয়ে গেছে, আমার কোনো জায়গার টাচ লাগেনি। ও বাবা এ কি হাতে বিদ্যুতের টাকা নেই, দেখ দিন তো হয়তো পারে, বসি, বসার পরে উনি ওনার ভাইপো এবং ছেলে তাকে ডাকিয়ে বলল যে ওরে ধরিয়ান, তখন তারা এরা মস্তান টাইপের ইয়ং মস্তান, এরা তাই ওরে ধরিয়ে আনছে, ধরিয়ে আনার পরে মাই আরম্ভ করছে আরে, ওরে প্রথম ভালো মুখে বলছে তুই এর থেকে সরে যা, এরে তুই আর কিছু করতে পারবি না, সরে যা, তা সে শোনেনি, না আমি ছাড়ব না, তা তুই ছাড়বি না, লাগা মাছ, ভাই যখন মাছ দিচ্ছে তখন আমি তো ভয় পাইছিলাম, আর ওই মামা তুন মামা সবে আমরা ভয় পেয়েছিলাম। যাই হোক, আমার মনে হয় আপনি যত বড় সাহসী লোক হন, আপনি যদি আমার পাশে থাকতেন আপনিও ভয় পাইয়ে চিল্লে উঠতেন, আমরা চিল্লে চিল্লি করছিলাম না, বসিয়া মারতেছে, ঘর গদ্দ গদ্দ হয়ে যাচ্ছে, ওরে চারজনে মারতেছে, মারিয়া এক পর্যায়ে ফেলাইছে, মাটিতে পড়িয়ে গেছে। তখন ওই হুজুর আমার বলতেছে যে আপনি ওঠেন, আমি উঠছি, উঠলি আমারে ওই জিনটা কত ঠুক বা কিরকম এটি আমার দেখায় চিনেছে, বুঝছেন, অন্ধকারে। তো আমি গেছি তার কাছে, যার পরে দেখা গেছে যে ওই জিনটা তার আমাদের হাত তো 18 ইঞ্চি হাত, আমার মনে হচ্ছে 36 ইঞ্চি হাত তার, হাত ধরলাম, হাত খুব নরম এবং লোমগুলো খুব বড় বড়, খুব বড় বড় লোম, মানে এক আঙ্গুলের চাইতে বড় হতে পারে। তখন ওই জিনটা আমাকে বলল, কুবরি জিনটা, যে উনি আপনার হাতের 10 হাত লম্বা আমি হতে পারে, কারণ তার একটা ফাঁক হলো আমার এই 18 ইঞ্চি হাতের 2 হাত, তাহলে সে 10 হাত লম্বা হতেই তো পারে, তেমন হতে পারে। তা আপনি বসেন, আমারে ধরিয়ে নিয়ে বসা দিতে বসি, বসার পরে ওরে আবার অল্ডে দুলো নিয়ে যেতে ওর নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে উনি কতগুলো তাবিজ দিয়ে এসলো আর কতগুলো ট্যাবলেট দিল, মানে বানানো ট্যাবলেট। এখন বলল যে এই গ্যাসের ছাল, এই গ্যাসের মূল, এই গ্যাসের এই পাতা, এই দিয়ে এই ইগুলো ওষুধগুলো খাওয়াতে হবে, আর যে তাবিজ দিয়েছিল এই তাবিজ গলায় রাখতে হবে। ভাই উনার কথা মতো আমরা রাত্রে চলে এসলাম, লাইট জ্বালালো, আমরা চলে এসলাম, আসার পরে ওইগুলো ঠিক মতো করার পরে আমার সেই বলটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সে এরপরে নার্সিংয়ে চাকরি করত, নার্স হচ্ছিল, নার্সিংয়ে চাকরি করত, এখন খবর পেলাম যে না সে এখন ঘর গৃহিণী, এই জন্য নাম ঠিকানা সম্পূর্ণ ক্লিয়ারলি আমি বললাম না, যে হয়তো বা তার শ্বশুর বাড়ির লোকজন শুনলে কি ভাববে, এই জন্য আমার নাম ঠিকানাগুলো বললাম না। এই হচ্ছে আমার তৃতীয় ঘটনা। এবার আমার শেষ ঘটনাটা আপনাদের জানাচ্ছি। আমি এদিকে বাড়ি করার পরে বেকার, মসজিদে যাই, নামাজ পড়ি, তো মানুষ খালি বলে যে আপনি কিছু করেন না, টাকা এত টাকা পালিত করি, বাড়ি কিনছেন কিছু করেন না, তা আপনি করেন কি? তা মানুষজনদের বলতাম, ভাই আপনার গোয়েন্দায় সমস্যা আছে বহু, তাকে বলেন, তারা আমার কাছে আসুক, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। যাই হোক, এর ভিতরে একটা ভদ্রলোক আমাকে বলল যে ভাই আপনি যে কোনো একটা কাজ করেন, কাজ না করলে এই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তার সাথে আপনি কাজ করেন, কাজ করলে কি হবে? আমি এই কাজ করি, বেশ ভালো। তা আমি একদিন বললাম একটা গার্মেন্টসের শ্রমিককে, এ তোকে গার্মেন্টসে নামাজ রোজা ঠিক মতো করা যায়? হ্যাঁ, আমাকে গার্মেন্টসে নামাজ পড়া যাবে না এমন কোনো কথাই বলেন না, খুব সুযোগ সুবিধা। যাই হোক, ওরে আমি বললাম তো আমার একটা চাকরি ওখানে দে, আমি আল্লাহ বিল্লে করবো, চাকরি করবো। আচ্ছা ঠিক আছে। ও কিন্তু যাই ওই কথা বলছে, তা বললে জিএম স্যার ওকে বলছে ঠিক আছে তুই তার নিয়ে আয়। তা পরের দিন ওই গার্মেন্টসটা একটা নিয়ম ছিল, জিএম হোক আর এমডি হোক শ্রমিকীর সাথে কথা বলত, শ্রমিকীর কথা শুনে। তা ও বলছে, ও শ্রমিক অপারেটর, তো বলছে যে নিয়ে আয়। তা আমার নিয়ে গেছে পরের দিন। তা উনি আমার কোয়ালিফিকেশন বা আমি কি চাকরি করছি এগুলো শুনিয়া উনি কয়েক যে ভাই আপনারা তো এনে চাকরি দিচ্ছে, আমার পরে চেয়ারটাই আপনার দিতে হবে। তা বললাম না, আমি এই চাকরি করবো না, এই চাকরি তো আমি এই 14-15 বছর করিয়ে গেছিলাম। আমি এমন একটা চাকরি করতে চাই যে আমি নিরিবিলি আল্লাহ বিল্লে করতে পারি, এরকম একটা চাকরি করতে চাই। এই চেয়ারে বসলেই কিন্তু টেনশন, কি করতে হবে না করতে হবে সব টেনশন, এত টেনশনের চাকরি আমি করব না। যাই হোক, আমি যে পদটা চাচ্ছি উনিশ হাজার দেবে না, দিবে না তো দিবেই না। যাই হোক, আমাকে 3 দিন ঘুরাইলেন, কিন্তু উনিশ হাজার আমাকে অফিসে বসাইবে, আমি বসবো না। এই করি করিয়া যাই হোক, 3 দিন পরে উনি আমাকে বললেন যে আপনি যদি 1 বছর চাকরি করেন তাহলে আপনাকে আমি এই পদে নিতে পারি, আর নাহলে নিব না। আমি বললাম স্যার ঠিক আছে, আমি 6 মাস করলি হতো, সেখানে 1 মাসে 1 বছর কথা বললেন করব কোর্সটি। আমি ওখানে যোগদান করার পরে যে ঘটনাটা ঘটল, আমার এক জায়গার ডিউটি নাইটে, আমি বেশি নাইটে ডিউটি করতাম চাইয়া, যেহেতু আমার আল্লাহ বিল্লে করার সুযোগ হতো। আমি যখন পানিতে নাশকতা হতে পারে এই জন্য চারতলা যে ছাদ, ওই ছাদের উপর আমার ডিউটি, পানি ট্যাঙ্কিতে কেউ কোনো কোনো রকমে সমস্যা না করতে পারে। তা আমি গেছি ওজগা, তো যাইয়া বসার পরে ওই জায়গা আবার নামাজের জায়গা, ওই চারতলার উপরে ছাদের উপরে নামাজের জায়গা, নামাজ পড়ে সবাই, অজুখানা আছে, ওদিকে কয়েকটা গোসলখানাও আছে, পোশাকখানা আছে। যাই হোক, এখন আমি ওখানে বসা, আমি আল্লাহ বিল্লাহ করতেছি, এর ভিতর হঠাৎ করিয়া সব কলগুলো ছাড়া, আরে উঠে যাইয়া লাইট জ্বালাইয়া কলগুলো বন্ধ করে দিয়েছিলাম, আবার লাইট অফ করে দিয়ে আমি আসিয়া বসিয়া আল্লাহ বিল্লাহ করতেছি। এবার দেখি গোসল করে দেন কারা, তো নাইটে ফিনিশিং এ নাইট চলতেছিল, নাইটে ডিউটিতে লোক আছে, অতএব হয়তো বা কেউ গোসল করতে ইচ্ছে গরমের সময় হতে পারে, গোসল করলো। তো গোসল করিয়া দুটি মেয়ে বেরোইছে, ওরা বেরোইয়া লাইট অফ করছে, লাইট অফ করে দিয়া বাইরে বেরোইছে, তখন মানে চুলগুলাকে মাটির সাথে লাগানো, আর দাঁড়াইয়া এই মেয়েরা অনেক সময় গামছা দিয়ে চুল বালুয়ায় ওরকম বাড়ুচ্ছে, কিন্তু আমি টের পাইছি, টের পাইয়া আমি করলাম যে আফামনি চলে যান, ঝামেলা করেন না, ঝামেলা করা ভালো না, যান চলে যান, হাসিয়ে দিছে, দুইটা মেয়ে হাসিয়ে দিল, না না চলে যাচ্ছি। আমার কিন্তু অনেকে নানা কেউ ডাকতো, চাচা কেউ ডাকতো, তা কয় না 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 চলে যাচ্ছি, ভালো যাওগা। ওরা ওই যে জায়গাটিয়া নিচতলাতে তিনতলাতে মেয়েগুলো উপরে ওঠে, ওই সিঁড়ি দিয়ে নামলো, কোন দিকে গেল এটা দেখতে গেলাম না, আমি বসা দেখলাম, আমি বুঝতে পারলাম ব্যাপারটা ঠিক আছে। এই ঘটনাটার 3 দিন পরেই দুটি ছেলে ওরা দিয়ে দেয় একটা ফ্লোরে, ফ্লোর বন্ধ, অতএব কারেন্ট বন্ধ রয়েছে, দুটি তিন যে লাইট জ্বালানো থাকে যাতে মানুষ ফ্লোরটা ঘুরতে পারে দেখতে পারে। তা দুটি মেশিন চালালে যেরকম লাইন দিয়ে থাকলে কাঁপে, ওরকম কাঁপতেছে, আরে ওরা দে আমার ডেকে নিয়েছিল। আমি আজ এই সমস্ত কথা ছাড়ি দে, তোরা দুজন ইয়ং ছেলে এই ফালতু কথাবার্তা ছাড়ি গুলো, না না তুমি আসো দেখো। তা আমি আসলাম, দেখলাম, তা আমি যখন বিসমিল্লাহ করে টেবিল দিয়ে হাত দিছি, তখন দুইটা টেবিলই কাঁপনি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি যেও দেখছি কাঁপছে। এখন এটা তো গার্মেন্টসের ব্যাপারে, তো প্রকাশ করা যাবে না, প্রকাশ করলে তো গার্মেন্টসের শরণ আছে। ওকে আমি বললাম যে নিয়ম কি জানো, হ্যাঁ যা দেখছো এই তিনজন ভিতরে সীমাবদ্ধ, কাউকে বলবে না, ঠিক আছে। পরের দিন একটা লোক বলতেছে আমি ওই পানি টানি পড়ে দিই, মানুষ নিয়ে আয়, মানুষ ভালো হয়, প্রায় আমার কাছে পানি ভুলান আছে। আমি আল্লাহর কালাম যেটুকু জানি পড়ি দিই, মানুষে ভালো হয় আমি দিয়ে দিই, ঠিক আছে। একটা লোক বলতেছে যে ভাই আপনি একটু আপনার বাসার কাছেই আমার একটা বোন অসুস্থ, একটু পানি ভরে দেবেন আর ঝাড়ি দেবেন। তা আমি চলো তা আসলাম, আসিয়া ডিউটি শেষে আসি, আসে ওই মহিলারে যখন আমি ঝাড়িয়ে দিছি তখন বিপদ আমার ঘাড়ের উপর, তখন বিপদ আমার ঘাড়ের উপর। আমার বাড়ির চারিপাশে মানে ব্যাডমিন্টন খেলতো, কিরাম খেলতো, লুডু খেলতো, তাস খেলতো অনেক লোকজন, গরমের সময় অনেক লোকজন আমার বাড়িতে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলতো ছেলেরা, বেশ ভালো কথা। আমিও চিন্তা করতাম যে এই বিলির ভিতরে বাড়ি যদি এই ছেলেপেলে থাকে তাহলে একটু গরম তো থাকলো, বাড়ির ভিতরে কয়েকটা ভাড়াটিও ছিল। তা আমি যখন ফু দিছি উনাকে, ভাই বিপর্যয় এমন ভাবে ঘটছে যে এত বড় বড় মানুষটি চাকা মারছে আমার ঘরের উপর, যে মানুষ ওই বিল ফাঁকা করিয়ে লাগছে, ছোট একটা দিয়া ফাঁকা হয়ে গেছে, কোন লোক নাই বচেই। এদিকে আমার বড় মেয়ে আমাকে টেলিফোন করলো যে আব্বা আপনি কই? আমি আব্বু আমি তো আসে গেছি। আব্বু যত তাড়াতাড়ি বাড়িয়েছেন আমি কে কিয়েছে কে, আমরা ভয় পাচ্ছি, আমি ভয় পাওয়ার কিছু নেই, আমি আসতেছি। আমি কিন্তু তখনও বুঝতে পারিনি ব্যাপারটা, কিন্তু ওই বেরোই আমি আসিয়া আমি বলতেছি মনে মনে জাল্লা আমি তো জিন ছাড়াইতে পারি না, আমি তো জিনের সাথে কোনো টক্কর নদী যাইনি। তা ও আমি এ জায়গা ফু দিছি, ফু দেওয়ার পরে ও থাকতে পারেনি, ও যে আমার বাড়ির উপর আক্রমণ করেছে, কিন্তু এই আক্রমণ ঠেকানোর মধ্যে তো আমি কিছু জানি না, এখন আমার কি হবে? আল্লাহ তালা বন্ধ করে দিছে, বন্ধ করে দিলে আমি যে বাড়ি পৌঁছেছি শুনলাম সব কিছু, শুনিয়া বাড়ির দিকে করলাম যাও ঘরে যেয়ে ঘুমাও, আর কোনো ঝামেলা হবে না, আমি ঘরে যেয়ে ঘুমাও। তা ভাই আর কিছু করতে পারিনি, কিন্তু আমি এখন আমার আর কোনো ঝামেলা করে না, কোনো ঝামেলা করে না, আছিয়া পরে কথা বলে অনেক সময় কিরে কি মনে করিয়া আমার সাথে ভালো একটা সম্পর্ক রাখে, আমি দেখি না আমার সাথে সম্পর্ক রাখে, কিন্তু আমি আর আমার সংসারের উপর কোনো ঝামেলা আর হয়নি। এটি ছিল আমার শেষ ঘটনা, আপনারা কিছু মনে করবেন না, আমার জন্য সবাই দোয়া করবেন।
অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই, খুব ভালো লাগছিল আপনার অভিজ্ঞতাগুলো শুনতে, নিশ্চয়ই আবারও কোনো একদিন কথা হবে। কথা হচ্ছিল আমাদের আজকের দ্বিতীয় অতিথি মোল্লা আলমগীর ভাইয়ের সাথে, ভালো লাগছে তার জীবনের অভিজ্ঞতাগুলো শুনতে। আপনাদের কাছ থেকে শুনতে চাই কেমন লাগলো, দেখি আমাদেরকে SMS অনেকেই লিখেছেন তাদের কথা। আমাদের সাথে জয়েন করেছেন ফরজানা আলম, তিনি জয়েন করেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে। উদয় ভাই রাত বিরাতে ভূত স্টুডিও শুনতে আমার বেশ ভালো লাগে, আজকের গল্পগুলোও বেশ ভালো লাগছে, শুনে ভালো লাগলো। আমাদের সাথে জয়েন করেছেন বন্ধু সাব্বির, তিনি জয়েন করেছেন ঢাকা থেকে, ঢাকার এই মুহূর্তে তিনি রয়েছেন যাত্রা বাড়িতে, তিনি এবং তার ছোট ভাই দুজন মিলে কাঁথা মুড়ি দিয়ে শুনছেন ভূত স্টুডিও। ভালো লাগে শুনতে যখন আপনারা বলেন পরিবার নিয়ে আপনারা শুনছেন, ছোট ভাইকে নিয়ে একটা শো শুনছেন, এটা শুনতে ভালো লাগছে। জয়েন করেছেন নাতাশা আলম, তিনি গুলশান এক থেকে জয়েন করেছেন, তিনি এবং তার হাজবেন্ড তারা দুজন চলতি পথে শুনছেন গাড়িতে আমাদের অনুষ্ঠানটা, ভালো লাগছে। থার্সডে নাইট একটু ঠান্ডা আছে, মাঝখানে লং ড্রাইভে যেতে যেতে একটা ভৌতিক অভিজ্ঞতা শোনা, এটা অন্যরকম অভিজ্ঞতা না, খুব ভালো টাইম পাস করছেন আপনারা বলুন। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে রাকা, তিনি জয়েন করেছেন আমাদের সাথে চট্টগ্রামের ভদ্দারহাট থেকে। তিনি বলছেন উদয় ভাই ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, আমি এবং আমার মা তোমাদের অনুষ্ঠান নিয়মিতই শুনি, শুনে খুব খুশি হলাম। আপনিও চাইলে জয়েন করতে পারেন আমাদের অনুষ্ঠানে, তার জন্য আপনার মতামতগুলো জানার প্রয়োজন, যে FM স্পেস নাম দিয়ে মনে কথাগুলো লিখে পাঠাতে পারেন 26969 এই নাম্বারটিতে। সো রাইট নাও আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করব তখন আজকের এপিসোডের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতাগুলো শুনব, সে পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড থাকুন।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shape. Spicy seasoning er twist hero prawn patata.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
হ্যালো গাইস, দিস ইজ রাফতুল সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্টের ও গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি, আপনার সাথে চলছে ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে কনফিউশন একটু কাজ করেই, কারণ ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হলেও এটা বাইরে দেওয়ার পরে মনে হয় বিস্কিট। আমার ক্ষেত্রে তো এরকম কনফিউশন কাজ করছিল, বাট জিনিসটা কিন্তু সেই ভাই। সো যারা এখনো ট্রাই করেন নাই, ডেফিনেটলি ট্রাই করে নেবেন। আর আজকের এপিসোডে যারা এসেছেন, এদের এক একটা দুর্দান্ত ঘটনা শুনতে শুনতে আমিও হারিয়ে যাচ্ছি ভৌতিক এক রাজ্যে। আপনার অবস্থা কি শুনে নেই দেখি। সুমাইয়া লিখেছেন আমাদেরকে, বলছেন উদয় ভাই কেমন আছো, আমার বেশ ভালো লাগে এই অনুষ্ঠানগুলো। অনেক ভালো আছে সুমাইয়া, তোমার কমেন্ট পড়ে তো আরো ভালো লাগলো। আমাদের সাথে জয়েন করেছেন বন্ধুটির নাম হচ্ছে তুলি আক্তার, তিনি চট্টগ্রামের বন্ধু। তিনি বলেছেন আমাদের চট্টগ্রামে এই ধরনের রেডিও নেই, এই ধরনের অনুষ্ঠান শোনারও ব্যবস্থা নেই, বাট ভূত স্টুডিও এবং জাগো এফএম কে ধন্যবাদ এমন একটা অনুষ্ঠান আমাদেরকে এভরি থার্সডে তে উপহার দেওয়ার জন্য। আমরাও ভীষণ লাকি যে আপনাদের মতো আমাদের বন্ধু পাচ্ছি, যারা আসলে শুধু শোনে না, তারা অ্যাক্টিভলি কমেন্ট করে, SMS করে এবং জানান দেয় যে তারা আমাদের সাথে আছে। জয়েন করেছে আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে নোভা, তিনি ঢাকার বন্ধু। তিনি বলছে আমি নিয়মিতই শুনি ভূত স্টুডিও, আমার কাছেও বেশ কিছু ঘটনা আছে, আমি এবং আমার বাবা তোমাদের স্টুডিওতে গিয়ে ঘটনাগুলো বলতে চাই। নোভা, জাস্ট যেটা করতে হবে, তোমার কিংবা আঙ্কেলের নাম্বার থেকে একটা টেক্সট করতে হবে। নিয়মটা হচ্ছে খুবই সিম্পল, যারা এই অনুষ্ঠানে আসতে চান আগামী পর্বে ঘটনাগুলো বলবার জন্য, শর্ত হচ্ছে প্রথমে আপনার সঙ্গে মিনিমাম তিনটা ঘটনা থাকতে হবে, তার উপরে হলে তো কোনো সমস্যা নাই, তিনটা চারটা পাঁচটা যতগুলো আপনি বলতে পারেন। তবে মাথায় রাখতে হবে ঘটনাগুলো হতে হবে বিশ্বাসযোগ্য, মানে নট লাইক কোনো গল্পের বই থেকে নেওয়া ঘটনা কিংবা অন্য কোনো রেডিওতে প্রচারিত ঘটনা। এই ঘটনাগুলো হতে পারে আপনার নিজের সাথে ঘটা, আবার হতে পারে যে না কারোর সাথে ঘটে নাই, আপনার সাথে অ্যাটলিস্ট ঘটে না, আপনার বাবার সাথে ঘটেছিল, আপনার দাদুর সাথে ঘটেছিল, তারা আপনার সাথে শেয়ার করেছে, আপনি সেই ঘটনাগুলো রেডিওতে এসে লাইভে শেয়ার করতে চান। তাহলে কি করবেন, ওই সিম্পল, মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলবেন RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস আপনার প্রফেশন, চারটা জিনিস লিখলেন। শুরুতে অবশ্যই ম্যান্ডেটরি RBS, যারা এখানে এসে বলতে চান তাদেরকে RBS লিখতেই হবে। তারপর স্পেস দিয়ে যখন আপনি প্রফেশনটা লিখলেন, SMSটা পাঠাতে হবে কোথায়, 26969 নাম্বার, আমাদের নাম্বার হচ্ছে 26969, আমাদেরকে পাঠিয়ে দিন। আমাদের টিম মেম্বাররা পরবর্তী দু তিন দিনের মধ্যে আপনার সাথে ফোনে যোগাযোগ করে যে নাম্বার থেকে আপনি SMS পাঠাচ্ছেন সেখানে ফোন করবে, আপনার কাছ থেকে শুনবে ঘটনাগুলো ফোনে। ওগুলো যদি প্রচারযোগ্য হয় আপনাকে আগামী পর্বে অবশ্যই আমরা ইনভাইট করব, বিকজ আমরা প্রত্যেক সপ্তাহে খুব করে অপেক্ষা করি কারা আসবে পরের উইকে। এবং শুধু আমি বা আমার টিম নয়, লক্ষ লক্ষ শ্রোতা বা ভিউয়ার্স যারা ভূত স্টুডিও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো বটেই, বাংলাদেশের বাহিরেও প্রচুর প্রবাসী বন্ধুরা ওয়েট করে এই অনুষ্ঠানটি দেখবার জন্য। বিকজ এটা এমন একটা অনুষ্ঠান যেটা দীর্ঘদিন ধরে চলছে, যার মাধ্যমে বাঙালি বন্ধুদের একটা মিলন মেলা হয়। আমাদের কমেন্ট সেকশনটা খেয়াল করে দেখবেন, এখানে প্রচুর প্রবাসী বন্ধু রয়েছে যারা মিডল ইস্টের বিভিন্ন জায়গায় রয়েছেন, কেউ সৌদিতে রয়েছেন, কেউ কাতারে রয়েছেন, কেউ সিঙ্গাপুরে রয়েছেন, কেউ বা আবার ইউরোপ কান্ট্রিতে রয়েছেন, কিন্তু তারা সবাই ভূত স্টুডিওর দিন একই প্ল্যাটফর্মে আসেন, সেটা হচ্ছে জাগো এফএম কিংবা অর্জুদয়ের ফেসবুক পেজে। আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, YouTube/জাগো এফএম, যারা এটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব। আমাদের সর্বশেষ যে বন্ধুটি রয়েছেন আমাদের সাথে, আমরা এখন তার কাছে চলে যাব এবং সরাসরি তার কাছ থেকে ঘটনাগুলো আমরা শুনব। আমরা বন্ধুর কাছে চলে যাই এবং বন্ধুর কাছ থেকে তার জীবনের অভিজ্ঞতাগুলো শুনে নেই।
ধন্যবাদ ভাই আপনাকে। তো এখন আমি আমার প্রথম ঘটনা বলতে যাচ্ছি। ঘটনাটা প্রায় 5-7 বছর আগের। তো আমার পরিচিত একজন বড় ভাই, তার সাথে পড়াশোনার ক্ষেত্রে আমার পরিচয় হয়। তো ওই ভাইয়া যেভাবে ঘটনাটা আমাকে বলে, ওইটা মধ্যস্থির সাথে আমিও ছিলাম ওই ঘটনার মাঝে। তো হয় কি, ওই ভাইয়া একটা রিলেশন করত, তো মেয়েটার নাম বলি, মেয়েটার নাম ছিল সুমি। তো রিলেশন করা অবস্থায় দেখা গেল যে হইলো কি, হঠাৎ একদিন তাদের ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর রিলেশনটা আর থাকে না। তো ওই না থাকার কারণে মেয়েটারও এই মাঝখানে বিয়ের প্রস্তাব আসে, তো মেয়েটার বিয়ে হয়ে যায়। বিয়ে যাওয়ার পর দেখা গেল ওই ভাইয়াও কিছুদিন যোগাযোগ না করার কারণে বিয়ে যে হয় এই ঘটনাটা ওই ভাইয়া জানতে পারে না। তো ভাইয়ার নাম থাকে আলমামুন ভাই। তো বিয়ে হয়ে যাওয়ার পর হয় কি, সে চিন্তা করে যেভাবে কি মেয়েকে আমার লাগবেই, তো এটা কি করা যায় কিভাবে, অনেকভাবে চিন্তা করে আমার সাথে শেয়ার করে। তো আমি বললাম যে দেখেন ভাইয়া, বিবাহ তো যেহেতু আল্লাহ তাআলার উপরেই, তো এই মেয়ের বিয়ে হয়ে গেছে, বাদ দেন, আপনার জন্য হয়তো বা উত্তম কিছু আছে বা এমন কিছু। কিন্তু সে করলো কি, সে বলল না, যেভাবেই হোক ওর বিয়ে হয়েছে, তাই কি হয়েছে তাকে আমার লাগবেই, তো লাগবে। আচ্ছা ঠিক আছে, তো কি করতে চান আপনি? এখন তো আর মেয়েও তো ভাই আসতে চাবে না, আর এখন কি করা যায় দেখেন আপনি, তো এই কিছু না করাই ভালো। তো সে বলল যে না, আমার সুমিকে লাগবেই, আমি ওকে ছাড়া ভাই দেখছি আমি থাকতে পারতাছি না, এতদিন যোগাযোগ ছিল না, কিন্তু ঠিক আছে এখন যেহেতু বিয়ে হয়ে গেছে আর এটা শোনার পর আমি আর সহ্যই করতে পারতাছি না জিনিসটা। তো যখন সে আমাকে বলল যে তুমি কি কিছু করতে পারবা, তুমি যেহেতু মাদ্রাসায় পড়াশোনা করো এমন কিছু, তুমি যদি কিছু করতে পারো তাহলে আমাকে বলো, আর যদি না পারো তাহলে এই নিয়ে আর কথাবার্তা তুমি আমার সাথে বললো না, একটু রাগারাগি পর্যায়ে। তো আমি বললাম যে ভাই দেখেন কি করা যায়, আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে চান, যদি আল্লাহ চায় তাহলে তো আপনি পারবেন, আর ভাই এইসব জিনিস নিয়ে না করাই ভালো, শেষ কথাটা এটাই বলি। তো সে অনেকভাবে চেষ্টা করে অন্য অন্য দিক থেকে, পরে দেখে কোনোভাবে না হয় সে একজন একটা তান্ত্রিকের খবর পায়। তান্ত্রিকটা থাকুন আপনাদের যাত্রাবাড়ি এলাকায়, আমি এলাকার কথা বললাম, যাত্রাবাড়িতেই। তো যাত্রাবাড়িতে থাকা অবস্থায় সে তার খবর পায়, তো আমার সাথে একটু ক্লোজ থাকা হয় কি, সে আমাকে বলে চলো তোমাকে নিয়ে যাই। তো যে সময় শুনি যে কোনো তান্ত্রিকের ওইখানে, আমি চিন্তা করলাম একজন মুসলমান হিসাবে তান্ত্রিকের ওইখানে যাওয়াটাই আমি মানে ভালো লাগতেছিল না, তো ভাইয়াকে বললাম যে ভাই আপনি যান। সে বলল না, যেহেতু তোমাকে বলছি চলো, আর তুমি তো সবকিছু জানোই মোটামুটি আমার অসুমির ব্যাপারে, চলো যাই দেখি কি করা যায়। তো আমি অনেকভাবে ভাইয়াকে বুঝাই যে যাওয়ার দরকার নাই ভাই তান্ত্রিকের কাছে, কারণ এগুলা যদি কালো জাদু করা হয় তাহলে তো এগুলা তো মুসলমানই থাকে না, এমন ভাবে আমি বললাম। তো বললো ভাই আর তোমার সাথে যদি এমনটা হইতো তুমি বুঝতা এটার কষ্টটা কি। তো এই কথা বলার পর আমি আর কোনো কথা বললাম না, যে যাই, আমি তো আর কিছু করতেছি না, আমি তো জাস্ট থাকবো তার সাথে। তো যাওয়ার পরে দেখলাম মানে জায়গাটা যাওয়ার পরে কেমন ঝিমঝিম করতে লাগলো শরীর, কারণ কি রুমটা, যে রুমের ভিতরে গেলাম দেখলাম তিন থেকে চারজন লোক ছিল, আর চারজন লোক চারপাশে দাঁড়ানো, শরীরে জামা বলতে তেমন কিছু ছিল না, সাধারণ শুধু মানে সাধুদের যেমন জামা থাকে সেম এরকম, খুব কম জামা শরীরে। তো রুমের ভিতরে কেমন একটা ঘ্রাণ অন্যরকম, যেমন তান্ত্রিকের রুম আর কি থাকে। তো সে বলার পর যাওয়ার পরে বলল যে তুমি যে এখানে আসছো, যার ইয়াতে আসছো, সে আমাকে বলছে তুমি এখানে আসবা। তো যাওয়ার পরে হইল কি, সে বলতেছে এখন তুমি কি চাও, একটু কথা মনে রাখবা যে এইসব তান্ত্রিকের ইয়াতে কোনো ধর্ম কর্ম জাত কোনো কিছু কিন্তু তোমার সামনে আসলে তুমি কোনো কিছুতেই আর কি আর পিছনে ফিরতে পারবো না, তোমার কাজ একটাই, আমি যে কাজটা করতেছি এই কাজের উপরেই আমাকে থাকতে হবে। তো সে একটু চুপ থাকলো যে মামুন ভাই, সে চুপ, আমি একবারই চুপ ওই জায়গায়, কোনো কথাবার্তা বলি না। তো সে বলল যাই হোক, আমি ধর্ম টর্ম এগুলা দেখি পিছিয়ে থাকে এগুলা, আমি এক কথায় আমার যে যে কাজের জন্য আসছি সেই কাজটা আমার করা লাগবেই। সে বলল আচ্ছা তাহলে তো ঠিক আছে। তো আমি যেহেতু সাথে ছিলাম সে আমাকে বলল যে এই ছেলেটা কে, পরে বলল আমার পরিচিত এক ছোট ভাই, তো ওকে নিয়ে আসি। বলল যে ওর সাথে তোমার কেমন সম্পর্ক, বলল যে অনেক ভালো সম্পর্ক, তুমি যে এখানে আসছো ও ছাড়া কি আর কেউ জানে না, একজন জানে যে আপনার এখানে পাঠাইছে, সেই জানে, এর বাইরে আর কেউ না। আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পর যখন কথাবার্তা কিছু হয় আমাদের মাঝে আরো কিছু, তো আমাকে বলে যে তুমি বের হয়ে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তো এই কথা বলার পর আমি বের হয়ে যাই, তো উনি ভিতরে প্রায় আধা ঘন্টার মতো থাকে। আধা ঘন্টা থাকার পর যখন বের হয়, বের হওয়ার পর আমি বললাম ভাই কি হলো, পরে বললো যে ভাই এখানে আমাকে বলা হলো যে তিনটা ধাপ আছে, যে একটা হলো যদি মেয়ে নিজের থেকে হালকা পাতলা রাজি থাকে আসার জন্য তাহলে তোমাকে কম কিছু কাজের মধ্যে তুমি পাওয়া যাবা, আর যদি মেয়ে না আসতে চায় তাহলে মনে করো কাজটা একটু বাড়ানো লাগবে, আর যে টাকা পয়সার বিষয়টা এই অ্যামাউন্টটা অনেক বেশি। আর তৃতীয় যেই অপশন দিল, তৃতীয় অপশনের মধ্যে থাকে কি, ওই মেয়ে যদি না আসতে চায় বা নাই আসে তাহলে ওই মেয়ে বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকবে না। তো তুমি কি করতে চাও? সে বলল যে আগে দেখি, আগে প্রথমটাই দেখি, যদি আসে তাহলে তো আসলেই, না হলে তো আর কিছু করার নেই। তো এই কথা। তারপরে ওই জায়গা থেকে আসার দুই তিন দিন পরেই আর ওই আলমামুন ভাইকে দেখতে পাই না। তো দেখতে পারলাম না, ঠিক তিন মাস পর ওই ভাইয়ের সাথে আমার দেখা। আগেই বলি যে যে আলমামুন যে ভাইয়ের কথা বলতেছি, সে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, হেলদি একটা শরীর ছিল। কিন্তু আমার সামনে যে তিন মাস পরে যে আসলো, দেখলাম মুখের ভিতরে কেমন খামচির দাগ বা বড় বড় দাগ, আর শরীর একবার শুকায় গেছে। তো শরীর শুকায় যাওয়ার পর হলো কি, আমি বললাম কি অবস্থা ভাই, ওই যে আপনি গেলেন দুই তিন দিন পর, আপনার কোনো খবর নাই, এতদিন পরে আসলেন কোন জায়গা থেকে, আর কি খবর, কতটুকু আগালো ঘটনা? তো এই কথা বলার পর পরে সে কি করলো, আমার হাত ধরে কান্না শুরু করে দিল। বললো ভাইয়া সুমি তো আর নাই, ও তো মারা গেছে। তো আমি এই কথা শোনার পরে বললাম কি বলেন ভাই, আপনি এই ঘটনা আমাকে আজকে বলতেছেন, একটা ফোনও দিলেন না, আপনার ফোনও বন্ধ, কই ছিলেন আপনি? পরে বলে সবই বলতেছি, দাঁড়া আমরা এক জায়গায় বসি। পরে এক জায়গায় বসলাম, বসার পরে যেটা বললো আর কি, সেই তান্ত্রিকের কাছে আমরা ওই আসার দুই তিন দিন পরে সে যায়, যার পরে বলে যে ভাইয়া তুমি রাগ করো না, তোমার সাথে দেখা করতে পারি নাই বা কথা বলি নাই এই কারণেই, যখন আমরা ওই তান্ত্রিকের কাছে যাই সে আমাকে তোমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে। তো আমি বলছি ও মাদ্রাসায় পড়াশোনা করতেছে এই আর কি। পরে বলল তুমি ওকে নিয়ে আর আমার এইখানে আসবা না। আর দ্বিতীয় কথা হলো, ওর সাথেও মানে আমার কথা বলতেছে যে ওর সাথেও একটা ভালো একটা জিন থাকে, ওই জিনটা একেবারে পাক পবিত্র, আর বিশেষ করে ওই যে সময় পাক পবিত্র থাকে ওই টাইমে থাকে, এটা আমিও জানি জিন। তো বললো যে ও যে এই জায়গায় আসছে, আমি একটা কাজ করতেছিলাম, ও আসার কারণে আমার ডিস্টার্ব হয়েছে। আর একটা কথা কি, তোমাকে কিন্তু আমি আগেই বলছি, এসব তান্ত্রিকের কাজের ভিতরে ধর্মজাত কিচ্ছু তোমাকে আর কি মানে মানতে পারবো না। এক কথাই কি, তুমি যে কাজটা করতেছো এই কাজেই তোমার করা লাগবে, যে কোনো কিছু করতে হতে পারে। পরে এর জন্য আর কি বলছে যে যতদিন এই কাজ থাকবে বা কাজ ইয়া করবে, তুমি এই ছেলের সাথে দেখা করতে পারবো না। ও যদি তোমাকে আবার ভুলভাল বুঝায় যে এইসব কাজ করা গোনায়ের কাজ বা অনেক খারাপ কুফুর, তাহলে তো তুমি এই কাজের মাঝখানে যদি তুমি থাইমা যাও, তোমার নির্ঘাত মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। তো এর জন্য ভাই আমি তোমার সাথে কোনো যোগাযোগ করি না। আমি কাছে যেহেতু রিক ছিল, এখন কিভাবে কি হইলো এটা বলেন। তো ওই মামুন ভাই যেভাবে আমাকে বলল যে তান্ত্রিকের কাছে যে সময় আমি যাই, যার পরে বলল যে তুমি এখান থেকে চট্টগ্রাম যাবা, চট্টগ্রামে যাওয়ার পর একটা আর কি কার্ড দিয়া দেয়, কার্ডের সাথে একটা চিঠি লেখা থাকে যে চট্টগ্রাম যাবা, অমুক অমুক জায়গায় অমুক অমুক এলাকায় গেলে তুমি সবকিছু জানতে পারবা। পরে ওইখানে যায়, যার পরে দেখা গেল যে ওইটা আরেক তান্ত্রিকের জায়গা থাকে, মানে ওনার ওস্তাদ যেই বলে, ওই ওস্তাদের কাছে যে সময় যায়, যার পরে বললে যে তুমি এক কাজ করো, তুমি ওর একটা ছবি, ইভেন কি ওর বাবা মার ছবি নিয়ে তুমি আপাতত আসো আমার কাছে, কিন্তু এই কাজটা করতে হবে মাত্র এক সপ্তাহের ভিতরে, ছবি টুবি যা কিছু আরো কিছু কিছু জিনিসের কথা বললো এগুলো নিয়ে। পরে যখন চট্টগ্রাম গেল এই ছবি টুবি নিয়ে, পরে বললো তুমি আরো এক সপ্তাহ পর আসো। তো ছবি জমা দেওয়ার পর আরো এক সপ্তাহ পর গেল, যার পরে দেখলো যে ওই মেয়ের মতো সেম একটা পুতুল বানানো, দেখতে হুবহু ওই মেয়েটার মতোই, যে সুমির কথা বললাম ওই সুমির মতোই দেখতে মেয়ে। সে আমাকে বলল যে ভাইয়া এমন হুবহু চেহারার পুতুল আমি জীবনে কখনো দেখিনি, মনে হইতেছে না যে ওইটা মনে হয় একটা মানুষেরই পুতুল, কাঠের হইলে মনে হয় যে একটা মানুষেরই পুতুল। আর অবাক হওয়ার বিষয় হলো ওইগুলো চোখ মুখ এমন ছিল যে একেবারে হুবহু মানুষ, কিন্তু পুতুল, ছোট একটা পুতুল। তো এই পুতুলটা দেখার পরে বললো যে আপনি তো খুব সুন্দর একটা পুতুল বানাইছে, দেখো এই পুতুলটা দিয়ে, এই পুতুলটা এর জন্য বানাইছি যে এটা ওর মুখ দিয়ে বানাইছি, কারণ ওর উপরে কাজটা করব আর এই পুতুলের অনেক কিছু করা লাগবে। তো সে বলল হ্যাঁ যে কিছু করার আমি করতে রাজি। তো বলল এই পুতুলের মধ্যে প্রথম তোমার যে কাজটা, এই কাজটা হলো ওই যে সুমি যে মেয়ে, ওর তাজা রক্ত লাগবে এই পুতুলের উপর, এই মেয়ে তিন ফোঁটা রক্ত, তো এইটা তোমার একটা টাইম দিয়ে দিল, পাঁচ দিন সাত দিন এরকম, বললো যে টাইমের ভিতরে করতে হবে। আর মনে রাখবা রক্তটা কোনো শিশির মাধ্যমে যদি আনো তা হবে না, সরাসরি কাটা শিরা মানে গরম রক্তটাই পুতুলের উপর লাগবে। তো দেখা গেল এই মেয়েটার বিয়ে হওয়ার পরেও মোটামুটি যোগাযোগ ছিল এই মেয়েটার সাথে। যোগাযোগ থাকা হলো কি, তো একদিন দেখা করতে আসলো। দেখা করতে আসার পর যে কোনো কৌশলে এরকম রক্ত নিল দুই তিন ফোঁটা, বা পুতুলটা ওই মেয়েটাও দেখে নেই। তো রক্ত নেওয়ার পর কি হলো, সে আবার চলে গেল ইয়াতে তান্ত্রিকের কাছে। তো বললো এবার তোমার প্রথম কাজটা হয়েছে। আর দ্বিতীয় কাজটা হলো যে এই মেয়ের এমন একটা জামা, যে জামার মধ্যে ওর মানে ওই দিনেই পরবে, ওই জামার একটা টুকরা লাগবে, আর ওর বাপ মা আর ওর স্বামীর এই তিনজনের একটা করে জামার টুকরা লাগবে। অল্প হলেও চলবে, কিন্তু তিনজনেরই লাগবে, একসাথেই আনা লাগবে। তো এখন চিন্তা করলো এই মেয়ের সাথে তো মাঝে মধ্যে দেখা করা হয়, বিয়ের পরে কিন্তু ওর স্বামী বা ওর বাবা মার থেকে কিভাবে নেয় জামাটা। তো এইভাবে অনেক কষ্ট করার পর কি করলো, একদিন ওই যে মেয়ের যেই হাজবেন্ডের বাড়ি ওইখানে যায়, বলে যে আমার সাথে একসাথে পড়াশোনা করতে, যেভাবে হোক যায়। যাওয়ার পরে ওই জায়গা থেকে আনে, জামারও ব্যবস্থা হয়। জামার ব্যবস্থা হওয়ার পর পরে কি করা লাগবে, এখন তো দেখা যায় যে সবচেয়ে যে কঠিন কাজটা থাকে যে মেয়ের ফ্যামিলির থেকে ওর বাবা মার জামা কিভাবে নিবে। তো চিন্তা করলো কি, এটা তো যদি ওই মেয়েকে বলে যে ওর বাবা মার সাথে দেখা করতে যাবে, তাহলে তো সন্দেহ করবে যে কেন এই জামা টুমা নিচ্ছে, বা কোনো তান্ত্রিকের ব্যাপার স্যাপার আছে নাকি। তো এর জন্য করলো কি, সে একাই ওই মেয়ের বাড়িতে যায়। মেয়ের বাড়িতে যাওয়ার পরে এখন তো বলা লাগবে কিছু একটা, যে কেন আসছো বা তুমি কে। সে বলে যে ভাই আমি এই কাজটাও করছি, যে আমি বলছি যে আমি সুমির সাথে রিলেশন ছিল অনেকদিন আগের, ও তো বিয়ে হয়ে গেছে, আপনাদেরকে আমি জাস্ট একটা রিকোয়েস্ট করতে আসছি যে আপনারা ওকে বুঝে মুঝে আমার সাথে আবার বিয়ে দিবেন কিনা। তুই ঝগড়াঝাটিতে ঝগড়ার পর্যায়ে একসময় অনেক মারামারি পর্যায়ে হয়, হওয়ার পরে মানে ওই জায়গাটা তার উদ্দেশ্য ছিল কিভাবে বাড়িতে ঢুকবে, তো মাথা নষ্ট করে এইভাবে ঝগড়া টুকরা করে। করার পর যেটাই হোক জামা কাপড় নেয়, দুই টুকরা কাপড় নেয়, কাপড় নেওয়ার পরে আবার ওই তান্ত্রিকের কাছে যায়। যার পরে চট্টগ্রামে আর কি ওইটাতে যায়, তারপরে তান্ত্রিক বলতেছে তোমাকে এবার লাস্ট যে একটা জিনিস আনতে হবে, সেটা হলো যে এমন একটা কবর যে মেয়ে যুবতী ছিল কিন্তু বিয়ে হয় নাই অবৈধ মেয়ে, তার কবরের একটু মাটি লাগবে রাত্রে, কিন্তু কেউ যেন তোমাকে না দেখে। এর মাঝখানে অনেক কিছু হইতে পারে, কিন্তু তুমি কোনো কিছুতেই ভয় পাবে না। তো সেই কথা বললো যে ভাই আমি এমন পর্যায়ে যাইতেছি, আর আমাকে মাঝখানে মাঝখানে এমন এমন কাজও করতে বলা হয়েছে যে আমি যে একজন মুসলমানের বাচ্চা বা এমন কিছু, এটা আমার কাছে কোনো কিছুই মনে হইতেছে না। তো এমন করা হইল যে গেল, যাওয়ার পরে ওই মাটি আনতে গেল। মাটি আনার পর যে সময় তান্ত্রিকের কাছে গেল, এইবার বললো যে তোমার লাস্ট যে কাজটা করতে হবে, সব কিছু আনা হয়ে গেছে, এখন তোমাকে কিছু কাজ করতে হবে। আরেকটা কথা কি, এই কাজগুলো যে করবা তুমি প্রায় এক সপ্তাহের মতো আমার কাছে থাকা লাগবে। এক সপ্তাহ যে থাকবা, এই এক সপ্তাহ তুমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না, কোনো যোগাযোগ বা কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবো না, তুমি রুমের ভিতরেই থাকবা। চট্টগ্রামে যখন গেল, তো যাওয়ার পর বললো যে ভাই আমাকে এমন এমন খারাপ কাজ করানো শুরু করলো, দেখা গেলো যে মুরগি চবাই দিত, মুরগির এক দুই ফোঁটা রক্ত আমাকে খাওয়াই দেওয়া লাগতো, আরো বিভিন্ন প্রকারের কাজ, ভাই এগুলো না বলি, খুব খারাপ খারাপ কাজ, একজন মুসলমান হিসাবে আমার এগুলো করা ঠিক হয়নি, আমাকে আর বলে নাই। এইভাবেই ভাইয়া বললো যে এমন এমন করার পর পরে কি হলো, বললো যে আচ্ছা ঠিক আছে, এবার তো তোমার সব কাজ শেষ হয়েছে, এবার তুমি যে আমার প্রথম যে যাত্রা বাড়িতে যে আমার শিষ্য তার কাছে এবার তুমি যাও। একটা প্যাকেট দিল, প্যাকেটের ভিতরে সবকিছুই ছিল। তো ওই নিয়ে যাওয়ার পর দেখলো কি, তান্ত্রিকের কাছে যে সময় যায় বললো যে ব্যাগটা যে সময় খুললো, খোলার পরে দেখলো যে পুতুলের উপর একটা সিঁদুর দিয়ে মনে হয় একটু ডিজাইন করা ছিল, ওই তান্ত্রিকই করে দিছিল। তো বললো যে ওই সিঁদুর উপর দেখলাম কিছু একটা লেখা ছোট করে, তো এমন আর রক্ত টুক্ত অনেক কিছু, পুতুলটাকে মানে এক পক্ষে সাজানো হয়েছে, এক পক্ষে সাজানো হয়। তো সাজানো হওয়ার পরে বললো যে এখন কি করা, আমার তো অনেক সবকিছু করা শেষ, টাকা পয়সা অনেক গেল, তো এখন আর কি করব, এখনো তো আমার কাছে আসতেছে না। তো বললো যে তুমি আরো কিছুদিন অপেক্ষা করো, অপেক্ষা করার পরে আশা পড়বে দেখো। পরে অনেকদিন যায়, যাওয়ার পরে আসে না আসে না, তারপর আবার ওই তান্ত্রিকের কাছে যায়, দেখি যে কি ব্যাপার, আপনারা এত টাকা পয়সা নিলেন, আমি এত কষ্ট করলাম, এখনো তো আমার কোনো সমাধানই হচ্ছে না, তো এখন কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। পরে আর কি মেন যে সমস্যাগুলো হয়, দেখা গেল যে ওই ভাইয়া রাতে ঘুমাইতে যাইতো, ঘুমের মধ্যে দেখা যেত যে একটা গলা টিপা ধরতেছে, মানে যে কালো জাদু করে দেখা গেল যে উল্টা রিয়েকশন তার উপর যাইতেছে, কিন্তু মেয়ে স্বাভাবিক সবকিছু ঠিকই আছে। পরে এমন এমন করার পর যে সময় যায়, পরে বললো যে আমার তো এমন এমন সমস্যা হচ্ছে, এখন কি করা যায়, আপনার তো কোনো কাজ দিতেছে না, আমার তো মনে হয় জিনা আমাকে আসর করতেছে। তো অনেক কিছু বলার পরে ওই কবিতাদের সাথে অনেক দ্বন্দ্ববিন্দু হয়। পরে বললো যে দেখো, তুমি যে কাজটা করছো, ওই মেয়ে বেশিরভাগই এখন পাকপবিত্র থাকে, পাকপবিত্র থাকে, আর কথা হলো মেয়ে এখন পাঁচক্ত নামাজ পড়ে, এর জন্য আমাদের এই কাজগুলো করতে অনেক সময় লাগতেছে, দেখেছে হয় যে হয় না। তো বলতেছে আমি তো এত কিছু শুনতে চাই না, আমি শুনছি আপনি অনেক বড় তান্ত্রিক, এই সেই চাপাবাজি করছেন, এখন তো এইগুলা দেখতেছি যে কিচ্ছুই হইতেছে না, এখন কি করা যায়। তো বললো যে আচ্ছা তুমি আরো কিছুদিন অপেক্ষা করো। আরো কিছুদিন অপেক্ষা করার পর পরে দেখা গেল যে আস্তে আস্তে ওই মেয়ের পরিবর্তন হওয়া শুরু হইল। মেয়ে মা মানে মাত্রা অনুযায়ী অনেক পরিমাণে তার কাছে ফোন দেয়, ফোন দিয়ে কথা বলে, অনেক কিছু হয় যে বলে যে আমার তো এখানে ভালো লাগে না, আমি তোমার কাছে আসতে চাই। কিন্তু এই যে কবিরা যা কিছু করতেছে, মেয়ে ব্যাপার কিছুই জানত না। পরে এমন করার পরে বলল যে তাহলে বলল যে কবিরাজের কাজ মনে হয় কাজ করতে আছে। তো যা বলল যে হ্যাঁ আমার তো মনে হয় কাজ হইতেছে, ওই মেয়ে তো আমার কাছে আসতে চায়, কয় তাহলে তো ভালোই। পরে এরকম 10-12 দিন কথাবার্তা হয়, সুন্দর সুন্দর কথাবার্তা হওয়ার পর হয় কি, যে সময় ওর স্বামী একদিন দেখা ফেলে, যে পরে জিজ্ঞাসা করে যে এই ছেলে কে। পরে এরকম করতে করতে মেয়েকে অনেক মারধর করে, মারধর করার পরে পরে একবারে ফোন টুন নিয়ে যায়। ফোন টুন নিয়ে যাওয়ার পর হয় কি, ওই কবিরাজের কাছে আবার যায় যে এমন এমন কাহিনী, এখন তো স্বামী জানা ফেলছে, ওর সাথে তো আমার টোটাল যোগাযোগ বন্ধ, আমি তো বুঝতেছিলাম যে আস্তে আস্তে আমার কাছে চলে আসতেছে। তো এখন বলে যে তা কি করার, পরে কয় দেখো এখন আর কি করার, তুমি আরো কিছুদিন অপেক্ষা করো। মানে একটু পর একটু অপেক্ষা করতে করতে 3 মাস প্রায় 2.5 মাস কেটে যায়। 2.5 মাস কেটে যাওয়ার পর এর মাঝখানে কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ নেই, 3 মাস পরেই ঘটনাটা আমাকে বলে। তো হয় কি, পরে বলে যে এক কাজ করো, আমরা যে মূল এখন যে কাহিনী ওইটাতেই করি। বলে যে এই মেয়েকে তুমি কি চাও, এই মেয়ে যা কিছু হোক, যত অসুস্থ, যে কোনো অবস্থায় তোমার কাছে আসুক, এটাই তো চাও। কয় হ্যাঁ এইটাই চাই, আমি তো শুরু থেকে এইটাই চাইতেছি, কিন্তু আপনার তো একটার পর একটা আমাকে ঘুরাচ্ছেন পেঁচাচ্ছেন। তারপরে বলল আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি থাকো কিছুদিন মধ্যে, 1 সপ্তাহের ভিতরে তুমি কিছু ফলাফল পাবা। তো 1 সপ্তাহের ভিতর হয় কি, ওই মেয়ে আবার আস্তে আস্তে ওর সাথে যে সময় কথা বলা বন্ধ করে দেয়, ওই মেয়ে আগের মতো ওর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। দেখা যায় যে এটা বলে যে আমার স্বামী আছে, এরকম করা ঠিক হবে না। তো আর বললো আচ্ছা ঠিক আছে, তুই যে তো আসবি না, তোরা কেমনে আসতে আনতে হয় সেটা আমার কাছে ভালো মতো জানা আছে, তুই মনে রাখিস, তোর আসতেই হইব। তুই যদি ভালোভাবে আসিস তাহলে তোর জন্য ভালো, যদি ভালোভাবে না আসতে চাস তা কিভাবে আনতে হয় আমি তোরা দেখাবো। এ কথা বলার পরে তান্ত্রিকের কাছে গেল, বললো ক্ষতি হোক যাই হোক, আমার কোনো কিছু আসা যায় না, ও যদি আমার কাছে নাই আসতে চায় তাহলে আপনি এক কাজ করুন, ওকে কিভাবে মায়েরা ফেলা যায় এই ব্যবস্থা করুন। তো তান্ত্রিক বললো আচ্ছা ঠিক আছে, তুমি জিনিসটা চিন্তা করো, তোমার যদি পরে আবার পরবর্তীতে মায়া দেওয়া হয় তাহলে একটা কথা মনে রাখবা যে তুমি মারা যেতে পারো। পরে বললো না কোনো মায়া দেওয়া নাই, এবার আপনি কাজ করেন। পরে বললো আচ্ছা ঠিক আছে, একটা বললো যে তুমি আরো কিছু জিনিসপত্র আনতে বলে, যেমন মনে করেন গাছের শিকড় বা আবার ওই ছেলের যে রক্ত তার রক্ত নেওয়া হয়। তো বললো যে এই যে পুতুলটা তোমার কাছে রাখো, এই পুতুলটা তোমার কাছে রাখবা, তুমি দেখবা যে পুতুলটার ভিতরেই তুমি কিছু পরিবর্তন দেখতে পারবা। তো রাখার পর দেখলো যে প্রত্যেক দিন রাত্রে পুতুলটা কেমন জানি কান্নার আওয়াজ হয় পুতুল থেকে। তো কান্নার আওয়াজ হয়, সে চিন্তা করলো এই কান্নার আওয়াজটা কোন জায়গা থেকে আসে। পরে বললো পুতুল তো কান্না করার কথা না, আবার চিন্তা করলো তান্ত্রিকের পুতুল অনেক কিছুই তো হইতে পারে, তো এমন এমন কান্না করে, এটাও যা সে কবিরাজকে জানে। বললো যা কিছু হোক তুমি শুধু দেখতে থাকো, এতটুকু মনে রাখো কিছুদিনের মধ্যেই মেয়ে তোমার কাছে আসবে বা পৃথিবীতেও আর থাকবে না। তো কান্না করে আবার দেখা যায় যে পুতুলের গায়ে হঠাৎ রক্ত দেখা যায়, এরকম সেরকম, আর এর মাঝখানে বলে রাখা বলে মেয়ের সাথে তার কোনো যোগাযোগ নেই। এই সুমিয়াপুর কথা বলতেছি, সুমিয়াপুর সাথে তার কোনো যোগাযোগ নেই। যোগাযোগ না থাকা হয় কি, ওই মেয়ের সাথে কি হইতেছে সে তো কিছুই জানে না। পরে এমন করতে করতে কিছুদিন সময় যায়, যার পরে অনেক দিন পর প্রায় 1 মাস পর ওই জায়গায় যে সময় যায়, ওই মেয়ের বাড়িতে শুনে যে মেয়েটা মারা গেছে, ওই যে সুমিয়াপু মেয়েটা মারা যায়। পর জিজ্ঞাসা করলো কি কিভাবে মারা যায়, বলা হয় যে সে অনেক অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে মূল যে অসুস্থটা হয় সে কিছুই খাইতে পারত না, কিছুই খাইতে পারত না, কিন্তু কি পেট ফুলা থাকতো সবসময়, অনেক ডাক্তার অনেক কিছু দেখায় তাও কোনো চিকিৎসা হয় না। লাস্টে হয় কি কিছুদিন যাবত তার গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে। তো রক্ত পড়া যে সময় শুরু করে আবার ডাক্তার কাছে নেয়, কিন্তু ডাক্তার কোনো রোগেই পায় না। পরে এমন করতে 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 দেখা যায় যে শরীরের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। একবার খারাপ হইতে হইতে হঠাৎ একদিন রাত্রে কাজটা কাজটা গলা দিয়ে রক্ত পড়তে পড়তে ওই মেয়েটা মারা যায়। তো এটাই ছিল আমার ফার্স্ট ঘটনা। এখন আমি আমার সেকেন্ড ঘটনা বলতে যাচ্ছি। তো ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যে জিন পরি এগুলো অবশ্যই আছে। তো যে ঘটনাটা বলতে যাচ্ছি ভাইয়া, ওইটা হলো আমি একজনের থেকে শোনা, তার নাম হলো সুমন, আমার ক্লাসমেট। ও আর কি ঘটনাটা বললো যে মূল কাহিনটা হয় কি, ওকে মাদ্রাসায় জিন ধরে। জিনে ধরার পরে তো হুজুর সারা সানার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি যে সুন্দর তোমাকে পরি ধরবে না, তা কে ধরবে? তো বললো ভাই এই কথা বলো, আমার দাদাকেও তো ধরছিলাম। কি বললো? তোমার দাদা কেউ ধরছে? তাহলে শুনি ঘটনাটা। পরে বললো দেখো, বলি যে আমার দাদুর জন্মের কিছুদিন পর, যেমন মনে করো যে সময় 10-12 বছর বয়স, তো আমার দাদু ছিল অনেক সুন্দর দেখতে। তা আমার দাদু অনেক সুন্দর দেখতে হয় কি, কিন্তু মানুষের সাথে কম একবার কথাবার্তা বলতো। তো অনেক কম কথাবার্তা বলতো আর মানুষের সাথে চলাফেরাও করতো অনেক কম, একাকী থাকতেই পছন্দ করত। তো ওই টাইমে সমস্যাটা হয়, ওই বয়সের থেকেই তার সাথে এই জিনটা আসে, কিন্তু কেউই বুঝতে পারে না। তোর বাপ মা মাঝে মধ্যে খেয়াল করতো যে ছেলে একা একা কথা বলে, খাওয়া দাওয়া ঠিকভাবে করে না, রাত্রে হঠাৎ ঘুমের মধ্যে পায় না, দেখা যায় যে তাদের বাড়ির পাশে যে পুকুর আছে ওই পুকুরের ওইখানে যা বসে থাকে। তো এরকম এরকম কিছু হইতে লাগলো। তো বাপ মা চিন্তা করলো থাক, ছেলে এমনিতেই তো দেখা যায় জন্মের পর থেকে কার সাথে এমনটা কথাবার্তা বলে না, আস্তে আস্তে বড় হইতেছে, মনে হয় সমস্যাটা বাড়তেছে। তো তেমন যে কিছু একটা হইতেছে বা সমস্যা যে কিছু একটা আগাচ্ছে, এটা যে আমার দাদুর যে মা বাবা কেউ বুঝতে পারে না। তো একদিন হঠাৎই হয় কি যে দাদু রাত্রেবেলা একটা চিৎকার আওয়াজ শোনা যায় আমার দাদুর, ঘুমানো ছিল। তো ওই যে ঘটনাটা বলতেছে যে আমার দাদুর চিৎকারটা ছিল এত বড় যে সবাই একসাথে ঘুমের থেকে উঠা যায়। উঠার পর দেখা যায় সে বিছনায় নেই, বিছনায় নাই নাই নাই, কই গেল কই গেল, দেখছি সেই পুকুর পাড়ে দাঁড়ায় দাঁড়িয়ে বিড়বিড় করে কার সাথে যেন কথা বলতেছে। তো কথা বলতেছে কিন্তু কেউই তো সামনে নাই, আর এমন ভাবে কথাগুলো বলতেছে যে সে কথা বলতেছে অন্য অপরজন যেন কেউ উত্তর দিতেছে, কিন্তু সামনে কেউই নেই, জাস্ট একটা আলো দেখা যাচ্ছে, হালকা আলো লাইটের যেমন। তো এমন দেখার পর পরে যে আমার দাদুর যে মা, সে যে বললো কি ব্যাপার আবদুল্লাহ তুই এখানে? বলে রাখে পারল যে আমাকে ঘটনা বলছে দাদুর নাম হলো আবদুল্লাহ। তো যে বললো যে আবদুল্লাহ তুমি এখানে কি করো এত রাত্রে, প্রায় তো রাত অনেক রাত হয়েছে, কি ব্যাপার আমি এই জায়গায় আসলাম কিভাবে, আমি নিজেই তো বলতে পারলাম না কোন সময় আসলাম, তুমি আমাকে মনে নিয়ে আসছো, আম্মু তুমি এখন বলতেছো যে আমি এই জায়গায় আসছি। তো ওনার মা বুঝতে পারে যে কিছু একটা মানে আছে আমার ছেলের সাথে। তো ছেলেকে কিছু না জানায় পরের দিন করে কেউ দাদুর যে মা একটা মসজিদে হুজুরের কাছে যায়। তো হুজুর বলল এটা তেমন কিছু না, আপনার ছেলে তো দেখতে সুন্দর, মাশাল একটু সুন্দর হইতে পারে, একটু জিন পরে আসর আছে, আপনি পানিটা নিয়ে যান, পানিটা খাওয়ার, আর সুরা ফালাক নাস পড়া প্রত্যেকজনের গায়ে একটু ফুটু দিয়া দিন। তো এই কথাটা ওনার মায়ের কাজ করলো, বললো আবার যে ওই ছেলেকে কিছু বললেন না, কারণ হয় কি আপনি যদি ওকে এইসব কথা বলেন ও সারাদিন এগুলো চিন্তা করবে, আরো বেশি যদি চিন্তা করে এইসব জিনিসগুলো আর বেশি থাকে কাছে। তো বললো আচ্ছা ঠিক আছে, পানি পুরো খাওয়াইলো, দেখলো যে না আগের থেকে একটু সুস্থ ছেলেটা, এমন তেমন সমস্যা না। বললো যে তারপরে প্রায় 3-4 বছর কাটতে যায়, পরে সময় আরো বড় হয়, যেহেতু দাদুর ঘটনা আগে তেমনটা পড়াশোনা ইয়া ছিল না, তো কাজ করার জন্য গ্রাম থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বলে রাখা ভালো তার বাড়ি হলো কুমিল্লা, যে ঘটনাটা বলতেছি কুমিল্লার। তো কুমিল্লা থেকে ঢাকায় আসে, ঢাকা মেবি মিরপুরের দিকেই ওঠে বললো। তো ওঠার পর ওই জায়গায় চাকরি করতেছে, চাকরির জন্য আসে। তো চাকরি করে, বাসায় কথাবার্তা বলে ভালোই, কিন্তু হয় কি যখন যে সময় ও চাকরি করতে আসে, এই জায়গাটাই মূল সমস্যাটা হয়, কারণ ওই সময় প্রায় বিয়ের বয়স, বললো যে ওই ছেলে বললো যে ওই সময় আমার দাদার বয়স প্রায় 20-22 বছর হবে এমন আর কি, বিয়ে দিবে দিবে। তো ওকে বাসায় জানানো হয়, তো অনেক দিন হইলো, তো তুমি কাজ করতেছো, এক কাজ করো তুমি বাড়িতে আসো, তোমার জন্য একটা মেয়ে দেখছি আমাদের আত্মীয়র ভিতরে, তোমার চাচাতো বোন, ওর সাথে তোমার বিয়ে দেওয়ার কথা। তো বললো বিয়ে দিবা, আচ্ছা ভালো কথা, আমি আসি। পরে যে সময় গ্রামে আসে, গ্রামে আসার পর খেয়াল করলো যে এবার রাত্রে, বিশেষ করে রাত্রে ও দাদু কোনো খাবারই খায় না, রাত্রে খাবারই খায় না, দুপুরেও যদি খায় কিন্তু রাত্রে কোনো খাবার খায় না, আর তো কোনোভাবে কোনো কিছুই খাওয়াইতে পারে না। তো চিন্তা করলো হয়তো ঢাকায় থাকতে থাকতে মানে অভ্যাস হয়ে গেছে, রাত্রে খাবার দাবার খায় না, যাক এটা কোনো ব্যাপার না। তো এটার জন্য আবার কি, ওই যে ও যে দাদুর বাবা, সে আবার বলল যে এটা আবার কেমন বদ অভ্যাস, রাত্রে খাবার খাও না, রাত্রে খাবারটা তো বেশি পুষ্টি। তো সে বলল না আমার রাত্রে ক্ষুধা লাগে না, আমি এত ঢাকায় ছিলাম তো ওই জায়গায় কাজ টাজ করতাম, তো ওই জায়গায় রাত্রে না খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা মূল কাহিনী ছিল না, কাহিনী ছিল আর কি ওনার সাথে যে পরি ছিল, ওই পরি হয়তো কি তাকে রাত্রে করে খাবার খাওয়াতে, এমনকি প্রত্যেক দিন রাত্রে। তো এই জিনিসটা হয় কি, তাই এই ঘটনা যখন থেকে হয় সে কাউকেই বলে না। তো একদিন রাত্রে তার মার সন্দেহ হয় কি আমার ছেলে তো কেমন কেমন জানি হয়ে গেছে, ও কেন রাত্রে খাবার খায় না, বা আবার কেমন এখন একে একে থাকে, ছোটবেলায় এমন থাকতে থাকতে এখন তো বড় হয়েছে, আর ওর বিয়ের কথা চলতেছে, বিভিন্ন রকমের আত্মীয় স্বজন আসতেছে, ও কারোর সাথে ঠিকভাবে কথাবার্তা বলে না। তো চিন্তা করলো যে একদিন দেখবো যে ও কি করে লুকায় লুকায়। তো দেখলো যে সন্ধ্যার পর সে ঘরে ঢুকা যায়, যেহেতু গ্রাম অঞ্চল অনেক আগের ঘটনা, সন্ধ্যার পরে ঘরে ঢুকা যাওয়ার পরে তার মা বাইরে থেকে আর কথার আওয়াজ শুনতে থাকে, বুঝতে পারে যে ঘরের ভিতর কোনো একটা মেয়ে কণ্ঠ আছে, আর ঘরে অনেক ঘ্রাণ। ঘরে ঘ্রাণ থাকার পর সে চিন্তা করলো কি ব্যাপার, এত সুন্দর ঘ্রাণ, এটা তো সাধারণ কোনো ঘ্রাণ না, আর মেয়ে এত রাত্রে কোন জায়গা থেকে আসবে, আমার বাড়িতে তো কেউ নেই, আমার এক ছেলে আর আমি আর আমার হাজবেন্ড। তো ওনার যে দাদুর মা এটা চিন্তা করতে করতে ঠাস করে করলো কি, দরজা খুলে ফেলল। দরজা খোলার পর দেখলো যে একটা বিড়াল, বিড়ালটা বের হয়ে গেল, আর তেমন ঘরে কাউকেই দেখলো না। তো জিজ্ঞাসা করলো যে আবদুল্লাহ তুমি কার সাথে কথা বলতেছিল, পরে বললো মা আমি তো কারোর সাথে কথাবার্তা বলতেছিলাম না, এমনি একে একা। পরে বললো একে একা কথা বললে তো তোমার একা শব্দ শুনতাম, আমি তো একটা মেয়ের কণ্ঠ শুনলাম। কয় তুমি যেহেতু মেয়ের কণ্ঠ শুনছো তাহলে বলো তো মেয়ের সাথে আমি কি কথা বলছি, কয় এটা তো ঠিকভাবে শুনি না কিন্তু মেয়ের কণ্ঠ শুনছি। বলতেছে যে আম্মু তুমি মুরব্বী হয়ে গেছো তো এর জন্য হয়তো অনেক আজে বাজে কথাবার্তা শুনছো। পরে এই নিয়ে অনেক কথাবার্তা হয়, পরে এক কথায় সে একভাবেই রাজি হয় না। পরে মূল যে সমস্যাটা শুরু হওয়া শুরু করে যখন তার বিয়ে একবার কনফার্ম হয়ে যায় যে এই মেয়ের সাথেই তার বিয়ে, মানে আর এক সপ্তাহ পরেই বিয়ে, এর মাঝখানে দেখা গেল কি তার শরীর আস্তে আস্তে খারাপ হইতে থাকে। ওই যে আবদুল্লাহ মানে ওর যে দাদু, আমার ফ্রেন্ডের দাদু, শরীর এতটাই খারাপ হওয়া শুরু হয়, ওই জন্য মা বলে কি ব্যাপার আমার এত সুন্দর একটা ছেলে, নাদুস মধুর চেয়ার ছেলে, কি হইতেছে আমার ছেলের সাথে। কিন্তু এই পর্যন্ত তাকে জিজ্ঞাসা করায় যে তোমার শরীর যে খারাপ লাগে কি কারণে এমন খারাপ হইতেছে, ডাক্তারের কাছে নিবো বা অন্য কিছু বলো, কয় না আমি ঠিক আছি। তো এই কথা বলার পর কয়েকদিন পর ছন্দটা আর বেশি বাড়তে থাকে, যে তোমার একটা ইয়ার কাছে যায়, হুজুর কাছে যায়, হুজুর বলে যে তোমার ছেলের সাথে তো একটা পরি আছে, ওর সাথে এটা থাকে, ওর কারণেই হয়তো এমন কিছু হইতেছে, আর ডাইরেক্ট এইভাবে আমি কিছু বলতে পারতাছি না ওকে না দেখে, তুমি এক কাজ করো ওকে নিয়ে আসো। পরে বলে নিয়ে আসবো, আচ্ছা দেখি। পরে মাঝে বলে যে তুমি কি এমন কিছু মনে হয় যে তোমার সাথে কিছু আছে বা কোনো কিছু, কয় না মা আমি তো এমন কিছুই বুঝি না, এমনি আমার শরীর খারাপ। কয় তাহলে চলো তোমাকে হুজুরের কাছে নিয়ে যাই, বলে যে হুজুরের কাছে নেওয়া লাগবে না, আমি এমনিই ঠিক হয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। কয় এমনিই ঠিক হয়ে যাবা, কিছুদিন পরে তোমার বিয়ে, তোমার শরীরের এই অবস্থা হয়ে যেতেছে, তুমি এখন কি করো, কি বলতে চাও, চলো তুমি হুজুরের কাছে যাও। পরে কয় না আমি হুজুরের কাছে যাবো না, গেলে সমস্যাও বাড়বে। পরে এই কথা শোনার পর বললো সমস্যাটা বাড়বে মানে, মানে তুমি অনেক কিছু জানো বা কি হইতেছে, তুমি সব কিছু জানো, তুমি বলো আমার কাছে, আমি তো তোমার মাই হই। পরে বললো যে মা দেখো আমি তোমাকে যে কথাটা বলতেছি এটা বলাই ভালো, আমার মনে হইতেছে আমি আর বাঁচবো না। কেন বাঁচবো না? পরে বলে মা এমন এমন কাহিনী, এই ছোটবেলার থেকেই, তোমরা তো এটা খেয়াল করো তেমন কারোর সাথে আমি কথাবার্তা বলি নিয়ে না, ছোটবেলার থেকে আমার সাথে একটা পরি থাকে, ওর নাম হলো জেরিন বা এমন কিছু একটা নাম বললো, ও সবসময় আমার সাথেই থাকে, ছোটবেলার থেকে আমার যেটা খাবার খেতে ভালো লাগে মাঝে মধ্যে আয়না দিত, কিন্তু একটা শর্ত দিছিল কি তুমি তোমার মা বা বন্ধু বান্ধব কারো কাছেই কিছু বলতে পারবো না, কারো কাছেই কিছু বলতে পারবো না। তো আমি করে কি এর জন্য কারো কাছে কিছু বলি না, আর এই কারণেই ও এখনো আমার সাথে আছে, আমি যে সময় ঢাকায় যাই, আরেকটা কথা বলা ভালো, উনি সময় ঢাকায় যায় চাকরির ক্ষেত্রে, ওই সময় কিন্তু উনি কোনো চাকরি বাকরি কিচ্ছুই করত না। ওই পরেই বলছে যে তুমি এখন বড় হইতেছো, তুমি যদি এরকম আমার সাথে সবসময় থাকো, বা তুমি যদি এরকম হঠাৎ কথাবার্তা বলো, কেউ যদি সন্দেহ করে তাহলে তো তোমার থেকে আমাকে দূরে নিয়ে যাবে। তো এক কাজ করো, তুমি ঢাকায় যাও, একটা চাকরির কথা বলো, চাকরির কথা বললে তুমি আলাদা থাকো, তাহলে তো আর কেউ বুঝতে পারবে না যে আমি তোমার সাথে আসছি। আর টাকা পয়সার যে বিষয়টা, ওই পরেই মাঝে মধ্যে অনেক কিছু আয়না দিত, এমন কিছু জিনিস আয়না দিত যে ওটা বেচলে অনেক পরিমাণে টাকা পাওয়া যেত। আর খাবার দাবার এই পরি আনাইতো, বা টাকা পয়সা যেটা থাকতো উনি খাইত, কিন্তু কোনো চাকরি বাকরি করতো না, বাড়িতে যে টাকা পাঠাইতো ওই টাকা থেকেই। তো বললো, মা এমন এমন কাহিনী, আমি তো আর বুঝি নাই যে কাহিনীটা তো বড় হবে, বিয়ের কথা তোমরা বলছো তাও কোনো সমস্যা নেই, এখন যে সময় দেখতেছি যে আমার বিয়ে হয়ে যাবে, তো ওই সময় পরি বললো যে তোমার তো বিয়ে হয়ে যেতেছে, তুমি তো আমাকে তাহলে ছাইড়া দিবা, এক কাজ করো তুমি বিয়ের জন্য না করে দাও। তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি আমি বিয়ের জন্য না করে দিই তাহলে তো তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবা যে কেন আমি বিয়ে করব না, বা মেয়ে অপছন্দ বা এমন এমন কিছু। পরে তো তখন আমার কোনো জবাব দেওয়ার থাকবে না, এর জন্য আমি বলছি যে না আমি এই বিয়েটা করবই, পরীক্ষা যে সময় কথা বলে যে বিয়েটা আমি করবই, তোমার সাথে তো আমার সম্পর্ক সারা জীবনে থাকবে না, কারণ তুমি পরি জিন জাতি আর আমি হলাম মানুষ। তো এই কথা বলার পর নাকি ওই পরি অনেক রাগ হয়, রাগ হওয়ার পরে এই প্রথম আর কি এমন করলো কি তাকে ধাক্কা মেরা ফালায় দেয়। ফালা দেওয়ার পর থেকে বললো যে তুই বিয়ে করবি না, তুই যদি বাইক চাই না থাকিস তাহলে বিয়ে করবি কিভাবে। এই কথা বলার থেকে মা আমাকে প্রত্যেক দিন রাতে এরকম টর্চার করে, আমি খাওয়া দাওয়া করতে পারতাছি না কিচ্ছু, এমনকি এই যে আমি যে তিন চার দিন বা যতদিন আসি দেখতেছ আমার শরীর খারাপ, এই কয়েকদিন রাতে আমি একটা রাত্রেও ঘুমাইতে পারি না। ও আমাকে অনেক টর্চার করে, ও বলতেছে তুই যদি বিয়ে করাস তাহলে তোকে আমি মাইরা ফেলবো, আর এমন কি তুই যদি বিয়ে করে ফেলাস ওই মেয়েকে আমি মাইরা ফেলবো, তো এখন কি করবি তুই দেখ। তো এর জন্য মা আমার এমন এমন কাহিনী, আরো এটা বলছে তুই যদি কারো কাছে এই কথা বলস তাহলে ওই দিনই তোকে মাইরা ফেলবো, কিন্তু এই যে আমি আজকে তোমার কাছে বইলা দিলাম, এটা যদি কোনো সমাধান থাকে মা তুমি আমাকে বলো। পরে বললো দেখ বাবা, ভুল তো মানুষের কাছ থেকে হয়, তুই আমাকে জানাইছস, যাক আমি দেখি এটা কি করা যায়। পরে হুজুর কাছে নিয়ে গেল, হুজুর বললো দেখেন কাহিনটা এত দূর বার হয়েছে যে আমার দ্বারা এই কাজটা করা সম্ভব না, আপনার এক কাজ করেন, অমুক এক হুজুরের কাছে যান, উনি হয়তো বা কিছু করতে পারে। পরে এই কুমিল্লাতে এরকম কোনো চিকিৎসা পাওয়া গেল না, ঢাকায় আসলো, ঢাকা কোন জায়গার কথা জানি বললো আমার ঠিক মনে নেই, তো বলল যে ওই জায়গায় আসে, আসার পর হুজুর দেখে, দেখার পরে বলল তুমি তো বিশাল ভুল করে ফেলছো, ও তোমার সাথে প্রায় এক যুগ পার করে ফেলছে, আর ও কোনো সময় চায় না যে তোমাকে ছাড়তে, আর তুমি যদি এখন ওকে ছাইড়া দাও তাহলে ও তো তোমাকে মাইরা ফেলবে, ও খুবই শক্তিশালী একটা জিন। আরেকটা কথা বলা ভালো, একটা জিনের থেকে একটা পরিশক্তি বাস্তবেই বেশি থাকে। তো এরকম বলার পরে বলল তো এখন কি করা যায় দেখেন, আমার আমি তো বাঁচতে চাই, আর জিনের যে বিষয়টা ওর সাথে তো আমার সারা জীবন থাকা সম্ভব না, কারণ আমি মানুষ হিসাবে আমার তো একটা চাহিদা আছে, আমার বিবাহ শাদী হবে, বাচ্চা কাচ্চা হবে, এইটাই মানে এক কথা আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। তো বলল তুমি স্বাভাবিক জীবনযাপন যে করতে চাও তো দেখি আমি কি করতে পারি, তবে আমি গ্যারান্টি দিতে পারতাছি না যে একবারে ওর থেকে তোমাকে আমি সরাইতে পারবো, যেহেতু অনেক সময় ধরে তোমার কাছে আসছে, এখন দেখি আল্লাহ ভরসায় কি করা যায়, আল্লাহ সবকিছু করতে পারে। পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি করেন। পরে বললো আচ্ছা তুমি এক কাজ করো, এখন থেকে তুমি কোনোদিন আর গরুর গোস্ত খাইতে পারবো না, যেদিনই গরুর গোস্ত খাবা ওদিনই তোমার সমস্যা হবে। আরো কিছু নিয়মতান্ত্রিক দিল যে সন্ধ্যার পর যতই কাজ থাকুক, তুমি যে কোনো কাজ করো না কেন, সন্ধ্যার পর যত তাড়াতাড়ি পারবা ঘরের ভিতরে ঢুকে যাবা, আর বিশেষ করে কোনো দিন রাত পুরাটা বাইরে কাটাবা না, তোমার যদি কোনো জায়গায় যাইতে হয় বাড়িতে বা কোনো জায়গায় দিনে বের হবা বা ভোরে বের হবা, কিন্তু রাত যেন পুরাটা বারোটার পর পান না হও। পরে বললো আচ্ছা ঠিক আছে। তো কিছু তাবিজ কালাম দিল, যার পরে দেখো যে তোমার আসলে কি হয়, কতটুকু আমি উপকার করতে পারি। পরে গেল দেখলো যে কিছুদিন ধরে কোনো সমস্যা নেই, স্বাভাবিক চলাফেরা। তারপর হয় কি, কিছুদিন পরে ঘুমের ভিতর সে অনেক জোরে জোরে চিৎকার করে, কান্না শুরু করে, যে ভিকটিম সে অনেক জোরে কান্না শুরু করে, কান্নাটা এত জোরে করে যে তারা সবাই আবার ঘরে দৌড়ে আসে যে বাবা কি হইল, এমন এমন কাহিনী, ও তো আমাকে অনেক মারধর করতে হয়, স্বপ্নের ভিতরে মারধর করতে আসছে ঠিকই, কিন্তু শরীরের ভিতরে আঘাতের চিহ্ন বোঝা যায়। তো বললে যে এখন কি করো, তোমার তাবিজটা কই দেখি। দেখি যে তাবিজ আছে ঠিকই, কিন্তু আর কি কোনো কাজ হচ্ছে না। পরে আবার ওই হুজুর কাছে নিয়ে যায়, হুজুর কাছে নিয়ে যাওয়ার পরে বলে যে দেখো আমি যে তাবিজটা দিছি এই তাবিজের ওর কিছুই হইতেছে না, কারণ ও শক্তিশালী অনেক জিন। আর আগে বলছি তোমার সাথে অনেকদিন ধরে ছিল, এটাই হইল মনে করো কথা। এখন দেখি আমি আরেকবার চেষ্টা করে দেখি। পরে আবার আরেকটা তাবিজ দেয়, তাবিজ দেওয়ার পর যে সময় যায় তো আবার ঠিক এক মাস ভালো থাকে, এক মাস পরে সেম কাহিনী, ঘুমের ভিতরে এরকম মারধর করে ইয়া করে। আর এদিক দিয়ে একটা কথা কি, এদিক দিয়ে বিয়েটা হয় না, যে এক সপ্তাহের ভিতরে বিয়ে হওয়ার কথা ছিল, দেখে ছেলে এমন অসুস্থ তো এর জন্য বিয়েটা অনেক পিছিয়ে দেয়। যেহেতু চাচাতো বোন ছিল, আপন চাচাতো বোন, তো বললো কয়েকদিন পরেই বিয়ে করুক, ঘরের ছেলে ঘরের মেয়ে। তো এরকম করতে করতে হয় কি, এক মাস পরে আবার এই কাহিনী, পরে বললো দেখেন এই জিনকে আমার দ্বারা থামানো সম্ভব না। তো আমি আরেক জায়গার ঘটনা বলি, আপনারা ওই জায়গায় যান দেখেন সে যদি কিছু করতে পারে। পরে বলে আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় যাই তো আমরা রাজি। পরে গেল, ওই হুজুর যাওয়ার পরে বললো দেখো তুমি সবচেয়ে বড় ভুল করছো, তুমি যদি কয়েকজনকে জানাই তাই ঘটনাটা, যে ছোটবেলা থেকে তোমার সাথে ও আছে, তাহলে কোনো সমস্যা, তুমি একান্ত ভাবে ওকে এতটা শক্তিশালী করছো যে ও তোমার থেকে যাইতেই চাইতেছে না, তা আল্লাহর উপর ভরসা রাখো, জিনের কোনো শক্তি নেই, আল্লাহর কাছে সবকিছু ঠিক হয়ে যাবে। পরে বলে হ্যাঁ হুজুর আমি এটা মানি, আল্লাহ সবকিছু করতে পারে। তো সে কি করলো, প্রথম কিছু পানি পড়া দিল, সে আবার একটা কথা ভালো, কেউ কবিরাজ কোনো তাবিজ দেয় না, পানি পড়া দিল, পানি পড়া দিল, আর কিছু কাজ করতে বললো যে তুমি এমন এমন নামাজ কালাম পড়বা আর এমন এমন ভাবে চলাফেরা করবা, ইনশাল্লাহ দেখবে এটা ভালো হয়ে যাবে। তো পানি পড়া খায়, পানি পড়া খাওয়ার পরে দেখা গেল যে আরো মানে খারাপের দিকে অবস্থা হয়ে যেতে থাকে, যে দেখা যায় যে একে একা সে নিজের গালে খামচানো শুরু করতেছে, খাবার খাইতেছে না, খাবার দিলে বাম হাত দিয়ে ঠেলা ফালাই দিতেছে, লাত্তি মেরা ফালাই দিতেছে। তো এই অবস্থা দেখে আবার হুজুর কাছে নেয়, হুজুর কাছে নেওয়ার পরে বলে যে দেখো জিনিসটা ভালোর দিকে যাইতেছে কিন্তু তোমার উপরে একটু কষ্ট হবে, এগুলো সহ্য করে রাখো, আর নিয়মিত নামাজ পড়ো, নামাজ পড়লেই ও তোমার উপরে আর আসতে পারবে না। পরে এমন এমন করতে করতে প্রায় এক বছর মতো কাজটাছে এই সব কাহিনী করতে করতে, তো একটা পর্যায়ে হয় কি, হুজুর বলল যে তুমি এক কাজ করো, এখন বিয়েই করে ফেলো, বিয়েটা করলে হবে কি, বিয়ের কয়েকটা দিন তোমার উপরে অনেক অত্যাচার করবে আর থাকবে না। পরে হয় কি, বিয়ে করে, বিয়ে করার পর দেখা যায় যে প্রায় এক মাসের মতো ও দাদু নাকি ইয়া হয়ে যায় আর কি, বোবা হয়ে যায়, কারোর সাথে মানে কথা বলতেই পারে না, মানে এমন ভাবে যেদিনই বিয়ে হয় ওদিন নাকি ওই জিনটা এমন ভাবে গলা চিপা ধরে, এরপরে এক মাস কোনো কথাই বলতে পারে না। পরে আবার ওই হুজুর কাছে নিয়ে যাওয়া, হুজুর আবার কিছু পারিপনা দেয়, কোরআন শরীফ খতম করতে বলে, আস্তে আস্তে পরে হয় কি আবার এক মাস পর যে সময় হুজুর কাছে যায়, ওই সময় যে সময় পানি পড়ে এগুলো আবার দেয়, আবার যে সময় পানি পড়া দেয়, এক মাস পরে কথা একবার স্পষ্ট বলতে পারে না, এখন হালকা পাতলা কিছু কথা বলতে পারে, কিন্তু কি ওই যে গলার যে দাগটা ওইটা এখনো যায়নি। পরে বলল আচ্ছা এইভাবে আর কতদিন হুজুর, এটার কোনো শেষ কি, কোনো চিকিৎসা আছে কি? পরে বলল যে দেখো শেষ যে চিকিৎসাটা এটাতে অনেক ক্ষতি হইতে পারে তোমার, কিন্তু এছাড়া তো কোনো উপায় দেখতেছি না। তো হুজুর বলল যে অমুক অমুক জায়গায় যা, তোমার এমন এমন একটা কাজ করা লাগবে, তো কিছু গোপন কাজ দেয়। তো এই কাজগুলো করার পর হয় কি দেখা যায় যে সে আবার বোবা হয়ে যায়, আবার যে সময় বোবা আবার এক সপ্তাহ পরে কথা বলতে পারে, মানে এরকম চলছে। চলার পর লাস্ট যে ফিনিশিংটা হয় যে হুজুর এমন ভাবে আর কিভাবে, আমার তো জীবনেই চলতেছে না, একটা মানুষ কিছুদিন পর পর কথা বলতে পারতেছে আবার বোবা হয়ে যেতেছে, এটা তো আমার কাছে অনেক খারাপ লাগছে। তার থেকে কাজ করেন, এমন কিছু করেন যে আমি হয়তো মারা যাই আর নাইলে এই জিনিসটা থেকে সমাধান হয়, আমার কারণে আমার স্ত্রী অনেক কষ্ট পাইতেছে এই সেই। পরে এমন বলার পরে হুজুর বললো আচ্ছা ঠিক আছে তুমি অপেক্ষা করো, তুমি এক সপ্তাহ পরে আমার কাছে আসো, তোমার ওয়াইফকে নিয়ে আসো। পরে ওয়াইফকে আসার পরে হুজুরের এক কাজ করলো কি, একটা মাছের ডালের মতো একটা তাবিজ দুজনের হাতে দেয়, দুজনের হাতে দেওয়ার পরে ইনশাল্লাহ এরপর আর কোনো সমস্যা হয় না, এখন ওনারা সুস্থ ভাবে জীবনযাপন শুরু করে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা বা লাস্ট ঘটনা।
অনেক ধন্যবাদ মিলন ভাই, ভীষণ ভালো লাগছিল। মিলন ভাই কিন্তু একেবারে সরাসরি ঘটনা বলেছে আমাদেরকে, এবং যতক্ষণ উনি ঘটনা বলছিল আমার খুব ভালো লাগছিল যে উনি খুব চমৎকারভাবে ডিসক্রাইব করছিল, যেটা আপনাদের কমেন্ট সেকশন থেকে আমি দেখতে পাচ্ছিলাম। অনেকেই লিখেছেন আমাদেরকে, যেমনটা রুমকি লিখেছেন, ঘটনাগুলো বেশ ভালো, মিলনের ঘটনা বলার ওয়েটাও আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ। জয়েন করেছেন আমাদেরকে শারমিন আক্তার, তিনি কুমিল্লার বন্ধু, তিনি বলছেন আমি কলেজে একটা পড়ুয়া বন্ধু, তোমাদের সাথে আমাদের কলেজের অনেক বন্ধুই এই অনুষ্ঠানটি শোনে, শুনে ভালো লাগছে। আমাদের সাথে জয়েন করেছেন রাইসা চট্টগ্রামের বন্ধু, তিনি বলেছেন ভূত স্টুডিও আমার একটা পছন্দের শো হয়ে গেছে। শুনে ভালো লাগলো যে চট্টগ্রামের বন্ধুরা, কুমিল্লার বন্ধুরা আমাদের অনুষ্ঠানটিকে ঢাকার বন্ধুদের মতোই আপন করে নিয়েছে। আমাদের সাথে জয়েন করেছেন ঢাকা থেকে, বন্ধুটির নাম হচ্ছে ফাহিম, তিনি বলেছেন ভূত স্টুডিও আমার ফেভারিট শো, আমি এবং আমার মা দুজনই ভূত স্টুডিও শুনি দীর্ঘ 5 বছর যাবত, শুনে খুব ভালো লাগলো। আমাদের সাথে এদিকে ঢাকা থেকে আরও যুক্ত হয়েছেন বন্ধুটির নাম হচ্ছে নওশাবা, তিনি বলেছেন ভূত স্টুডিওর অনুষ্ঠানটা ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু ভয়ঙ্কর হলে তার নাকি আরও ভালো লাগতো। ঠিক আছে, আমাদের সাউন্ড ডিপার্টমেন্টকে আমরা জানিয়ে দিলাম যে ভূত স্টুডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন রকমের আমরা মতামত পাই এবং তারা নিশ্চয়ই এটা নিয়ে ডেফিনেটলি নতুন বছরে আরও চমৎকারভাবে আপনাদের কাছে পৌঁছবে। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে রহমান, তিনি বলেছেন আমার বেশ ভালো লাগে ভূত স্টুডিও শুনতে, আপনাদের অনুষ্ঠানের গল্প বলতে চাই, এখানে মানে যদি আসতে চান এক্সপিরিয়েন্সগুলো বলতে চান তাহলে মোবাইলটা হাতে নিন, মেসেজ ফিনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন উদয়কে 26969 এই নাম্বারটিতে। আর এই অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে ডেফিনেটলি আপনারা জানাতে পারেন জাগো FM কিংবা উদয়ের ফেসবুক পেজে, সেখানে সরাসরি ভেরিফাইড সাইন বলে দিচ্ছে যে এটা ভেরিফাইড পেজ, অন্য কোনো পেজে যাবেন না, সেই পেজের সাইন মেসেজ অপশনে গিয়ে আপনার মতামতটা লিখতেই পারেন। আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, শীতের রাত, খুব ভালো লাগছিল আপনাদের সাথে আড্ডা দিতে এবং এরকম হিম হিম হাওয়াতে একটু ভুতুরে গল্প শোনার পর এখন বাড়ি ফেরার পথে আমার একটু একটু ভয় লাগছে। যাই হোক, আপনি যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, জাগো FM 94.4 এর সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এই অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আরও কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসবো সে প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, সালামু।